exclusively on FusionBD.com.
Royal Tiger 3 presents Jaha Bolibo, Shutta Bolibo. Recharge yourself. শুনছেন এডিসি রেডিও আসাম 99.2, আর এই মুহূর্তে শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। প্রত্যেক রবিবার ঠিক রাত 11টা থেকে রাত 1টা পর্যন্ত আমাদের এই আয়োজন চলে। আমাদের এই আয়োজনটাকে আসলে আয়োজন না বলে একটা প্ল্যাটফর্ম বলা যেতে পারে, একটা জায়গা বলা যেতে পারে, যেখানে আমরা এমন কিছু অপরাধ বোধ তুলে ধরি যেই অপরাধ বোধ থেকে বা যেই অনিশ্চয়তা থেকে, অপরাধের একটা অনিশ্চয়তার মধ্যে যারা বসবাস করে তাদের পক্ষ থেকে আমরা একটা আকুল আবেদন তুলে ধরি, এটাও বলা যেতে পারে। প্রত্যেক পর্বেই আমাদেরকে বেশ কিছু মানুষ চিঠি পাঠায় কিংবা ফেসবুকে ইনবক্স করে, এবং বেশিরভাগ সময় তারা নাম প্রকাশে ইচ্ছুক থাকে না, এবং তারা আমাদেরকে এমন কিছু অবস্থান তাদের লিখে পাঠায় যে অবস্থান থেকে আমরা চেষ্টা করি তাদেরকে কোনো একটা সলিউশন দেওয়ার, কোনো একটা উপায় বের করে দেওয়ার। আর আমরা সবসময় সেটা পারি না, মাঝে মাঝে আমরা চেষ্টা করেও হেরে যাই। বাট তারপরেও যখন আমরা এই অভিজ্ঞতাগুলো, মানুষের নানান রকম অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি, তখন যেটা হয় সেটা হচ্ছে যে হয়তো কেউ লুকিয়ে লুকিয়ে, নিজের কাছে লুকিয়ে এমন ধরনের একটা অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু হয়তো আপনি কাউকে বলতে পারছেন না বা বলার অবস্থাটা নেই, কিন্তু একই রকম অবস্থায় আরেকজনকে দেখে হয়তো আপনি বলার উৎসাহ পাবেন, কিংবা আপনি হয়তো কোনো একটা উপায় খুঁজে পাবেন এই অবস্থান থেকে বের হয়ে আসার। আজকে আমাদের একটা চিঠি আছে, সেই চিঠিটাও আমি আপনাদের সবাইকে পড়ে শোনাবো। চিঠিটা আমাদেরকে পাঠিয়েছে রাশেদুল, হয়তো বা এটা তার সঠিক নাম নয়, কারণ সে এলাকার নামটা মেনশন করেনি, এবং এলাকার নাম এবং তার নাম মেনশন করলে তার ভালো রকম বিপদ হয়ে যাবে, এটা তার চিঠিটা পড়লেই আপনারা হয়তো বুঝতে পারবেন। আর আজকে আমাদেরকে রাশেদুল যে চিঠিটা লিখে পাঠিয়েছে সেটা আমি এখন আপনাদেরকে পড়ে শোনাবো, যেটার উপরে আপনারা চাইলে কল করে আপনাদের মতামত প্রকাশ করতে পারেন। তো সবাইকে অনুরোধ করব যে যারা চিঠিটা শোনেননি তারা SMS প্যানেলে আমাকে আরেকবার অনুরোধ করবেন বা বলবেন যে ভাই চিঠিটা আরেকবার শুনতে চাই, আমি পড়ে শোনাবো। চিঠিটা ভালোভাবে বোঝার পরে তারপরে আপনি আমাকে কল দেওয়ার চিন্তাটা করতে পারেন। তো যাই হোক, আজকের চিঠিতে চলে যাই। আজকের রবিবার অর্থাৎ রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের আজকের যে চিঠি, সেটা চিঠিটা পাঠিয়েছে রাশেদুল, আগেই বলেছিলাম চিঠিটা পড়ছি আমি, আপনারা সবাই খেয়াল করে শুনবেন। এ ধরনের বিপদে হয়তো আপনি কাউকে না ফেললেও আপনি নিজে পড়ে থাকতে পারেন অলরেডি, সো আপনার জন্য এই সাবধানতাটার প্রয়োজন আছে, কারণ এমন অনেক সংগঠন কাজ করে যে সংগঠনগুলো আসলে অনেকজনকে সঙ্গে নিয়ে ঘটনা ঘটাতে তৈরি, আসলে কোনো সংগঠন নয়। যাই হোক, চিঠিটাতে যাই। চিঠিটাতে লেখা আছে, আমার নাম রাশেদুল, অমুক এলাকায় একটি সমিতির হয়ে কাজ করতে গিয়েছিলাম, যে দেখি ঘটনা ভালো না। এরা সমিতি গঠন করে গ্রামের সহজ সরল পরিবারগুলোকে গুলো থেকে টাকা হাতানোর উপায় করেছে। প্রতি মাসে 2000 টাকা করে দিলে 6 মাস পর একটি জমির অংশ তাদের নামে দেয়া হবে, এই ধরনের নানান রকম অফার। আমার কাজ ছিল মানুষকে এগুলো বুঝিয়ে টাকা বের করে আনা, আমি করেছি। 26টা পরিবার থেকে 52,000 করে 4 মাসে আমি 2,08,000 টাকা ক্যাশ করি। 5 মাসের মাথায় অ্যাকাউন্টে আবার আরো 52,000 টাকা, মানে পঞ্চম মাসের 52,000 টাকা জমা দিতে গিয়ে খবর নিয়ে জানলাম অ্যাকাউন্টে মোট 11,000 টাকা রেখে বাকি সব টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। আমি আর এই 52,000 টাকা যেটা তার কাছে ছিল সেটা জমা দিলাম না। পরদিন ভোরে চলে গেছেছি অন্য শহরে। সমিতির কেউ আমাকে আমার সাথে আর যোগাযোগ করেনি। আজকে প্রায় 15 দিন পর জানতে পারলাম যে এলাকা থেকে টাকা নিয়ে পালিয়েছি সেই এলাকায় আমার নামে, অর্থাৎ সমিতির নামে নয়, জালিয়াতির মামলা হয়েছে প্রায় 8 লক্ষ টাকার। আমি টাকা নিয়েছি এমনভাবে কেস হয়েছে। আমি বুঝতে পারছি না কি করব। কয়েকদিন আগে আমি যে এলাকা থেকে টাকা নিয়েছি সেই এলাকার 2 লোককে চায়ের দোকানে দেখতে পেয়ে আমি পালিয়ে এসেছি, ভয়ে ঘর থেকে বের হয়নি 2 দিন। এভাবে কতদিন ভাইয়া? আমার মা নেই, বাবা নেই, একমাত্র বোন আমার এলাকায়, মানে উনি যে এলাকার মানুষ, একমাত্র বোন আমার এলাকায় সম্মানীয় একজনের স্ত্রী। আমি ধরা পড়লে ওখানেও জানাজানি হবে, বোনের সংসারটাও শেষ হবে, কি করতে পারি? তো ভাইয়া, আপনি আজকে আমাদেরকে যেই এক্সাম্পলটা দিলেন, যেই অবস্থানটা আমাদেরকে শুনালেন, সেই অবস্থানটা সম্পর্কে শুরুতেই বলতে গেলে আমি এতটুকু বলবো যে একটা সংগঠন বা একটা সমিতি অনৈতিক জানার পরেও আপনি তাদের সঙ্গ কেন দিয়েছেন আমি জানি না, এটা আপনার অপরাধ ছিল। পরবর্তীতে আপনি যখন বুঝতে পারলেন যে তারা টাকা পয়সা নিয়ে চলে গেছে, তখন আপনি অন্তত ওই 52,000 টাকা প্রত্যেকটা মানুষকে ফেরত দিয়ে বলতে পারতেন যে আমি জানতাম না কোম্পানিটা একটা ঠক কোম্পানি, একটা ফ্রড কোম্পানি, এবং আমি যতটুকু টাকা আমার কাছে রয়ে গেছিল ততটুকু আপনাদেরকে ফেরত দিয়ে চলে যেতে চাই। তাহলে আমার মনে হয় ওই এলাকার লোকজন আপনাকে হয়তো ধরে বসতো না, অবশ্য ধরে বসতেও পারতো যে না তোমার মাধ্যমেই পাওয়া যাবে ওই কোম্পানির লোকজন, কেমন কোম্পানিতে চাকরি করো যে কাউকে চেনো না। যেমন আমারই মনে হচ্ছে যে আপনি ওই কোম্পানির সমিতির কেউ আপনার সাথে যোগাযোগ করেনি, আপনি কেন তাদের সাথে যোগাযোগ করেননি, আপনি আসলে চোরের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছেন। কিন্তু এখন বুঝতে পারছেন না যে এই 52,000 টাকা কিভাবে গিলবেন, কারণ এই 52,000 টাকার কাটা প্রায় 8 লক্ষ টাকার কাটা হয়ে আপনার গলায় বিঁধে গেছে, এবং এমন ভাবে বিঁধে গেছে আপনার পক্ষে বের হয়ে আসাটা খুব কষ্ট হবে। আর যদি বের হয়ে আসতে না পারেন, তাহলে আপনি আপনার অপরাধ দিয়ে আপনার বোন, আপনার সংসার, আপনার ফ্যামিলি সবাইকে ছোট করবেন এবং সবাইকেই একটা বাজে জায়গায় নিয়ে যাবেন। তারপরেও আমি চিঠিটা তুলে ধরেছি, যদি কারো কাছে এমন কোনো উপায় থাকে আপনাকে এর ভেতর থেকে বের করে নিয়ে আসার, জাস্ট এতটুকুই ইচ্ছা যে সেই সমিতিগুলোকে, এই ধরনের সমিতিগুলোকে কিভাবে বের করে নিয়ে আসা যায় এই চিন্তা থেকে। তো আপনাদের যদি কিছু বলার থাকে আমাদের আজকের রাশেদুল সম্বন্ধে, যে কিনা জালিয়াতির কেসে পড়ে এখন পালিয়ে আছে, যদি কিছু বলতে চান সেই ক্ষেত্রে ফোন করতে পারেন আমাকে 5501109 অথবা 5501870 এই নম্বরে। আরো একবার নম্বরগুলো বলে দিচ্ছি, 5501109 অথবা 5501870 এই নম্বরে ফোন করে আপনি আপনার মতামতটা আমাদেরকে দিতে পারেন। গত পর্বে আমাদেরকে একজন অ্যাডভোকেট ফোন করেছিলেন, তিনি আমাদেরকে অনেক সুন্দর কিছু কথা বলেছিলেন, সরাসরি আইনের কথা বলেছিলেন। আমরা এই ধরনের কলও আপনাদের কাছ থেকে চাই। আমি জানি না কর্পোরেট লাইফ যারা লিড করছেন তারা গভীর রাতে বা রাত 11টায় রেডিও শুনতে বসেন কিনা, বাট যদি বসে থাকেন দয়া করে আমাদের সাহায্যে এগিয়ে আসবেন। আপনাদের পর্যন্ত পৌঁছাতে পারার অবস্থা সবসময় সাধারণ জনগণের থাকে না। একটা রেডিও শো এর মাধ্যমে যদি আপনি একটু দেশের উপকার করেন তাতে আপনার এমন কিছু যাবে আসবে না, এতটুকু আপনি করতেই পারেন, তাই না? অলরেডি একটা কল দেখছি আমার কাছে, আমি জানি না রিসিভ করতে পারবো কিনা। হ্যালো, হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম ভাইয়া, নামটা?
আমার নাম সাইদুল ইসলাম।
সাইদুল ইসলাম ভাইয়া কোথা থেকে বলছেন?
আমি চট্টগ্রাম থেকে বলছি।
চট্টগ্রাম থেকে সাইদুল ইসলাম ভাই, ভাই আপনি কি চিঠিটা শুনেছেন?
জি জি জি, আমি শুনেছি এবং আমি গত সপ্তাহ কথা বলছিলাম আপনার
সঙ্গে। জি জি জি, আপনি কথা বলেছিলেন। রাইট 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 রাইট, আপনি অনেক বছর ধরে এনজিও তে কাজ করেছেন, প্রায় 10 বছর ধরে, রাইট? মনে পড়েছে আমার। তো ভাইয়া বলেন যে এরকম ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে?
বিষয়টা হলো যে এলাকায় ও ধরনের কাজ করছে, ওই ছেলেটাকে শিক্ষিত ছিল না?
অবশ্যই না, ওই মানে এমন কিছু মানুষদের কাছ থেকে নিয়েছে যাদেরকে ঠকানো যায় আর কি।
তো ওই এনজিও যে বইগুলো আছে, যে অনুকূলে টাকাটা দিতে ওরকম কিছু আছে না? যে এখন তো বাংলাদেশে যে কোনো ক্রেডিট ফাংশনের যে কোনো এনজিও হলে ওটা গভর্নমেন্ট অবশ্যই নিবন্ধিত থাকে।
তা তো থাকেই ভাই। এখন আমার তো মনে হচ্ছে, যা এখানে দেখেন, আমরা চিঠি পেয়েছি একজন অপরাধীর কাছ থেকে এবং সেই অপরাধী কিন্তু আমাদেরকে সম্পূর্ণভাবে বলেনি যে অপরাধটা সে কিভাবে সম্পন্ন করেছে। এতটুকু বুঝতে পারছি যে এসব ডকুমেন্ট আসলে জালভাবে বানিয়ে নেওয়া যায় এবং সেটা দিয়েই খুব ভালোভাবে জালিয়াতিটা করা হয়েছে। আদারওয়াইজ এতগুলো ফ্যামিলি একসাথে প্রতি মাসে সমিতি হিসাবে, আমি দেখেছি অনেক জায়গায় এই ধরনের সমিতি থাকে, তারা এরকম টাকা পয়সা দেয়।
সমিতি মানে কি, ওরা এমন একটা জায়গায় করছে চক্রটা, ওরাও বুঝতে পারছে। আর এনজিও বিশেষ করে ছোট মোটো বস্তি এলাকা যারা সচেতন না, ওই এলাকাটা কিন্তু আমার মনে হয় এই ধরনের সোর্স নিচ্ছে।
অ্যাবসলিউটলি, আসলেও তাই, আসলেও তাই, আমারও তাই ধারণা,
তাই না? সচেতন ব্যক্তির কাছে কিন্তু
এভাবে টাকা বের করা যায় না।
বই থাকবে, সেভিংস বই থাকবে, রিয়েলাইজেশন বই থাকবে, পাস বই থাকবে, অনেক নিয়ম কানুন থাকবে একটা এনজিও, তাই না?
অবশ্যই।
এবং নট অনলি এনজিও, এখন বাংলাদেশে বেশ কোঅপারেটিভ সোসাইটি কিছু জিনিস আছে, এগুলো তো রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু লেখা থাকে,
অবশ্যই, এবং এটা সরকারি ভাবে দেয়া,
তাই না? এবং তাদের একটা রীতিমতো অফিস থাকে। আর ওই ছেলে কোন হিসেবে এই কাজ করে ওখান থেকে ভাগলো, এখন তো যাকে টাকা দিচ্ছে তাকেই খুঁজবে।
এক্স্যাক্টলি, মানে তাকে চেহারা বানিয়েই কিন্তু ওই দলটা কাজ করে নিয়েছে।
আপনার ডায়াল কৃত টেলিফোন।
কোনো একভাবে দুঃখিত হয়ে গেলাম আমরা, কিছু করার নেই। যাই হোক, লাইনটা কেটে গেছে, কিন্তু মূল ব্যাপারটা এটা হচ্ছে যে উনি যেটা বলতে চাচ্ছিলেন যে সচেতন নয় এমন কিছু মানুষের কাছ থেকেই হয়তো টাকাগুলো হাতানো হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আসলেই তাই, এই জন্যই আমাদের সচেতনতা বৃদ্ধির জন্যই এই ধরনের অনুষ্ঠানগুলো করা। যদি বাই চান্স ওই এলাকার কেউ বা এরকম কেউ শুনতে থাকে, তাহলে হয়তো সে আজকে যেই সমিতিতে রেগুলার বেসিসে টাকা জমা দিয়ে আসছে বা অনেকদিন ধরে টাকা জমা দিয়ে আসছে, যে একদিন একটা কিছু পাবে, তাদের হয়তো টনক নড়বে। কারণ একটু আগে সাইদুল ভাই যে কথাগুলো বলছিলেন, তার মধ্যে একটা ব্যাপার আছে, এটা বলতে পারি যে যখন এই ধরনের ইনভেস্টমেন্ট গুলো হয়, হয়তো এই ধরনের ঠগ কোম্পানিগুলো বা ঠগ লোকজন গুলো এটার পেছনে কিছু টাকা ইনভেস্টও করে, হয়তো একটা অফিস সেখানে ভাড়া নিয়ে অ্যাডভান্স দিয়ে খুলে টুলে কয়েকটা চেক বই টই বানিয়ে খুব সুন্দর করে কোনো একটা কাগজপত্র সুন্দর করে প্রিন্ট করে বানিয়ে নিতে টোটাল হয়তো 1 লক্ষ টাকা খরচ হয়, কিন্তু তারা তাদের কাছ থেকে নিয়ে যায় 2-3 লাখ টাকা। এবং 1 লক্ষ টাকা যথেষ্ট ভরসা করার জন্য একটা, মানে এমন কোন এলাকায় যদি আপনি যান, এখন আমি গুলশান বনানীর কথা নিশ্চয়ই বলছি না, কিন্তু হয়তো অজপাড়া গায়ে কোনো একটা গ্রামের ভেতরে কোনো একটা জায়গা এমন আছে যেখানে হয়তো বাইরের ওয়ার্ল্ড সম্বন্ধে, বাইরের পৃথিবী সম্বন্ধে এমন কিছু একটা সবাই জানে না, হয়তো একটা শিক্ষিত মানুষ সুন্দরভাবে কথা বলতে থাকলেই তাদের মনে হয় যে নিশ্চয়ই সত্য বলছে। এ ধরনের অনেক ব্যাপার আমাদের মধ্যে ঘটে, এবং আমার ধারণা এই ধরনের কোনো এলাকাতেই, যেটা আমাদেরকে সাইদুল ভাই বলছিলেন, এ ধরনের কোনো এলাকাতেই ঘটনা ঘটেছে। আর এই ধরনের কোনো এলাকাতে ঘটনা ঘটে থাকলে আমি জানি না এখান থেকে বের হয়ে আসার উপায় কি। তবে আজকের অনুষ্ঠানে এই চিঠিটা শেয়ার করার মূল কারণ হচ্ছে এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন তারা দয়া করে একটু যাচাই করে নেবেন যে আসলে টাকাটা কোথায় দিচ্ছেন, কেন দিচ্ছেন, টাকাটা যদি ফেরত আসেও কিভাবে আসবে, যেই জমিটা বা যেই দোকানটা বা যেই প্রপার্টি বা যেই জিনিসটাই আমাকে দেবে বলা হচ্ছে, যে দেবে বলছে, আদৌ জিনিসটা তার কিনা এতটুকু যাচাই করা বোধ হয় আমাদের সবারই উচিত। বল, আরেকটা কল আছে, আমি জানি না সাইদুল ভাই আবার ফোন দিয়েছেন কিনা। হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার নামটা?
আমি চট্টগ্রাম থেকে হৃদয় করছিলাম।
আচ্ছা হৃদয়, আচ্ছা হৃদয় ভাই, আপনি কি করছেন এখন?
আমি বর্তমানে আছি একটা ডেভেলপ কোম্পানিতে, সিএফও পার্টি ডেভেলপ কোম্পানি, পজিটিভ ম্যানেজার হিসেবে আছি।
আচ্ছা, দ্যাটস ব্রিলিয়েন্ট। তো ভাইয়া, আপনি কি চিঠিটা শুনতে পেরেছেন পুরোপুরি নিশ্চয়ই?
হ্যাঁ ভাই, শুনতে পেরেছি। যা হোক, সেটা হলো যে এটা কিন্তু অনেক জায়গাতে হয়েছে, যেমন আপনার ডোলন স্যার তিনি,
জি জি জি, বেশ কয়েকবার এরকম হয়েছে, বড় আকারেও হয়েছে, ছোট ছোট আকারেও হয়েছে।
তো আমি মনে করি যে আসলে এগুলো প্রথমে যে কোনো কোম্পানি বা যে কোনো এনজিও একদমে চালাক লোক রাখে চালারে বাড়তে দিয়ে, যেন ক্লায়েন্টকে বা গ্রাহককে ভালো করে বুঝে পাম্পতি মেরে তাদের থেকে টাকা,
রাইট? হ্যাঁ,
কারণ যে কোনো জায়গাতে আপনি যদি কথা না দেন তাহলে একটা লোক থেকে টাকা নেওয়া যায় না,
রাইট?
সবকিছু করতে তারপরে আমি মনে করি যে এখন উনি যে এটা করছে উনি সবার সামনে দিয়ে বলতো, এবং যখন দেখে যে টাকাটা অন্যদিকে ট্রান্সফার হয়ে গেছে তখন তিনি টাকাটা ওদের কাছে গিয়ে ওদেরকে বিস্তারিত জানার উচিত ছিল।
এক্স্যাক্টলি, উনি কিন্তু সেটা করেনি। আমার ধারণা উনি কিন্তু লোভেই ওই টাকাটা নিয়েও ভেগে গেছে, যে কোম্পানি ভেগে গেছে সাথে আমিও জায়গা।
হ্যাঁ না, কোম্পানি ভেগে গেছে ঠিক আছে, তবে উনি যদি সরাসরি যাইতো তাহলে হয়তো ওনাকে কেউ না কেউ আক্রমণ করতো।
তা অবশ্য ঠিক, এটা একদম সত্য কথা।
জি, এটা নিজে না গিয়ে অন্য কাউকে দিয়ে যদি নিয়ে বলতো, এটা এমনি এমনি হয়েছে যার ফলে সে কাউকে কাছে আসতে পারছে না, তাহলে কিছু তো সমাধান পাওয়া যায়। তো
তো ভাই, এখন কি করা যায়? এখনো কি এই ধরনের একটা স্টেপ নেওয়া যেতে পারে না যে আমি অন্য কাউকে দিয়ে টাকাটা পাঠিয়ে দিলাম, অ্যাট লিস্ট নিজে ফ্রি হলাম, কিন্তু তার নামে অলরেডি মামলা হয়ে গেছে।
এখন মামলা হয়ে গেছে, এখন আমি মনে করি যে সে গ্রাহকের কাছে যাওয়াটা উচিত, তাদেরকে তার বিস্তারিত কথাবার্তা জানানো। এখন যারা কিন্তু এখন সে যদি যায়, কারণ সে কোম্পানিতে জব করছে, তাকে কোম্পানির লোকদেরকে ধরতে চেষ্টা করবে
তার মাধ্যমে,
তার মাধ্যমে অবশ্য ধরতে চেষ্টা করবে, কারণ সে তো অবশ্যই চিনে, তার এখানে অবশ্যই হাত আছে।
সে যেটা যেভাবে বলতে চাচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে যে কোম্পানি হয়তো ধোকাবাদ ছিল, এটা সে বুঝতেও পেরেছিল, কিন্তু কোম্পানি যে তাকেও ফেলে চলে যাবে এটা সে বোঝেনি, এবং যখন তাকেও ফেলে চলে গেছে, সব টাকা গায়েব হয়ে গেছে, তখন সে তার কাছে যতটুকু ক্যাশ ছিল সেটা নিয়ে সে পালিয়ে গেছে যে আমার লাভটা আমি রেখে দিই। ব্যাপারটা কিন্তু এমন
এমন হলো ভাই, ও কিন্তু আগে আমার জানা মতো আগে জান, তারও কিন্তু টাকার প্রতি একটা লোভ ছিল, যার কারণে সেও নিজের হাতে নিয়েছিল ওই 52,000 টাকা। সে জানা পরে টাকা যখন ট্রান্সফার হয়ে গেছে তখন সে কেন গ্রাহক থেকে টাকাগুলো আনছে,
না, সে হচ্ছে পঞ্চম মাসে, মানে সে 6 মাস ধরে এই কাজটার প্রজেক্ট, সে পঞ্চম মাসে গিয়ে আবারও 52,000 টাকা তোলে। প্রতি মাসেই সে 52,000 টাকা করে উঠিয়ে নিয়ে ব্যাংকে রাখতো একটা সার্টিন অ্যাকাউন্টে, এবং পঞ্চম মাসে যখন সে 52,000 টাকা রাখতে যায়, তখন দেখে যে আগের রাখা 2,08,000 টাকা নেই, ওখানে মাত্র 11,000 টাকা আছে, বাকি টাকা সব উঠায় নিয়ে গেছে এবং তাকে ইনফর্ম পর্যন্ত করা হয়নি। এবং তখনই সে সন্দেহটা করে এবং সে বাকি টাকা নিয়ে, যেটা তার জমা দেওয়ার কথা, সেটা জমা না দিয়ে ওটা নিয়ে ভেঙে যায়।
আচ্ছা, তখন কিন্তু সে আমার জানা মতো সকম সে পালে না গিয়ে থানাতে একটা জিডি করতে পারতো এবং টাকাগুলো জমা দিয়ে দিতে পারতো।
অবশ্যই অবশ্যই,
এখন সে তো কোনো কিছু করতে পারে, এখন সে এলাকায় আসলে সে নিশ্চয় ধরা খাবে এবং সবকিছু
গণপিটুনি খেয়ে মরে যাবে ভাই, আমি যতটুকু বুঝি।
ঠিক আছে, এখন সে ধরা দিতে হবে, দেওয়া দেওয়া ছাড়া কোনো তার এখানে উপায় নাই,
আর কোনো উপায় নেই আপনি তাই বলতে চাচ্ছেন। আর যদি আপনার কাছে এমন কোন সলিউশন থাকে যে ভাইয়া এই ধরনের ট্র্যাপের মধ্যে যারা পড়ে, এই ধরনের ধোকাবাজির মধ্যে যারা পড়ে, তো তাদেরকে কিভাবে বাঁচানো যায়? এই যে এতগুলো ফ্যামিলি 2,000 টাকা করে, বোঝাই যায় প্রচন্ড পরিমাণে নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের লোকজন দিয়েছে, হয়তো কষ্ট করে মানে মাথার ঘাম পায়ে ফেলা টাকা, তো এদেরকে কিভাবে বাঁচানো যায়?
এটা বেশিরভাগ করে আসলে উচ্চ শিক্ষিত লেভেল লোকরা কিন্তু এই কাজটা করে না, যারা কাজ সর্ত করতে পারে না, দিন মজুরি কাজ করে খামারে, তাদের থেকে কিন্তু এই টাকা হাতে নিয়ে আসতে হয়। ঠিক আছে, কিন্তু আমার মতো আপনার মতো একজন শিক্ষিত যদি ছেলে হয় বা একটা ফ্যামিলি হয়, তখন কিন্তু আমাদেরকে কোনো এনজিও বা কোনো রেস্টুরেন্ট বা কোনো কিছু যদি চার্জ করে, তাহলে আমরা আগে বলবো যে আমাদেরকে ডকুমেন্ট গুলো দেখান,
রাইট রাইট,
তারপরে আমরা যে কোনো কিছুতে হাত দিব। বা বিমাতে আমরা অনেকে বিমা তো করি, তো বিমাতে আমাদেরকে যদি বলে যে আপনি, আমি নিজেও কিছুদিন আগে বিমাতে জব করার জন্য বলছিল, দেখতেছি যে আমি বিমাতে যদি জব করি তাহলে এটা মনে হচ্ছে যে কোম্পানি আছে, লাস্টে আমি ধরা খাবো। যে আপনার ডেস্টিনি সবার থেকে 5,000 টাকা করে হাতে নিয়ে গেছে, তাহলে তাদেরকে কি দিতেছে? গাছ দেখিয়ে তো টাকাগুলো হাতে নিয়ে।
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি,
এবং মানুষ আসলে আমরা যেরকম প্রথমে বুঝতে পারিনি, ওরকম সবাই কিন্তু লোভে একটু ইয়ে করে যে আমি এখন 2 টাকা লাগাইলে 10 টাকা পাবো।
এক্স্যাক্টলি, তো এই লোভটা আমাদেরকে অনেক যাচাই বাছাই করে আসলে করতে হবে, তাই না?
যাচাই বাছাই করে করতে হবে আসলে কি জিনিসটা ঠিক আছে কিনা। তো বর্তমানে এখন কিছু কিছু এনজিও এ ছোট অফিস নিবে, রুম নিয়ে আপনার ওইখানে অফিস করবে ব্যক্তিগত ভাবে।
হ্যাঁ,
এটা শুধু তাদের পার্সোনাল, ওর বাইরে কোনো লোকে জানে না,
জানে না, এবং হুট করে সেটা নেই,
হুট করে সেটা নেই, রাইট?
বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই, যাচাইটা আরো ভালোভাবে করতে হবে,
যাচাইটা ভালো করে করতে হবে, চেক করতে হবে আসল কি তার অফিসের কাগজপত্র ঠিক আছে কিনা, সরকার অনুমোদিত কোনো ডকুমেন্ট আছে কিনা।
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, অনেক ভেরিফিকেশনের ব্যাপার আছে এবং এটার জন্য অবশ্য শিক্ষাগত যোগ্যতাটা আমার খুব বেশি প্রয়োজন হয়ে পড়ে। তো যাই হোক ভাইয়া, আমার মনে হয় এখন সময় শেষ হয়ে গেছে, আপাতত রাখতে হচ্ছে।
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য।
জি, আপনাকে ধন্যবাদ ভাইয়া ফোন করার জন্য। ওকে
সো,
আমি মাত্র কথা বললাম একজনের সাথে চিটাগাং থেকে, উনি হ্যালো, আরেকজন আছে আমাদের সাথে কলে।
হ্যালো,
হ্যাঁ আসসালামু আলাইকুম, আপনার নামটা?
ওয়ালাইকুম আসসালাম, রিফা।
রিফা, হ্যাঁ রিফা, কি অবস্থা বলো, তুমি কি শুনেছো চিঠিটা?
জি শুনেছি।
ওকে, ডু ইউ হ্যাভ এনি সলিউশন যে এই লোকটার কি করা উচিত আপাতত?
হ্যাঁ, যে কোম্পানিটা মানুষকে ধোকা দিচ্ছে, সেই মানুষকে কোম্পানিটা ভাইয়াকেও ধোকা দিচ্ছে। প্রথম কথা তো এটা যে একটা কোম্পানি যেহেতু একটা মানুষের সাথে লয়াল থাকতে পারে না, অন্য মানুষের সাথে কি লয়াল থাকবে?
এটা তো বোঝাই যাচ্ছে এটা ফ্রড কোম্পানি, এটা আমরা বুঝিয়ে নিলাম, কিন্তু ফ্রডিং উনি নিজেও করেছেন, উনি নিজেও ফ্রডের মতনই একটা কাজ করেছেন, তো ফ্রডের মতন কাজ করে এখন উনি পালিয়ে আছেন, এরপরের অপশনটা কি হওয়া উচিত তার?
এর পালাই কেন আমি বুঝছি না, উনি যেহেতু ওনার ভুলটা বুঝতে পারছে, ওনার সামনে আসা উচিত, এখন যদি উনি পালিয়ে থাকেন তো সবাই ওনাকেই দোষী ভাববে, যত পালাবেন তত উনি দোষী হচ্ছেন।
তাহলে কি আপনার মনে হয় তার ধরা দেওয়া উচিত?
ধরা দেওয়া মানে আপনি যেহেতু বলতেছে যে বাসায় কাউকে বললে ওনার মান সম্মান, ওনার বোনের মান সম্মান চলে যাবে, তো কি একদিন একদিন জানা জানি হবে না, তখন কি মান সম্মান যাবে না, তখন আরো ভাবে খারাপ ভাবে যাবে।
সো আপনি বলতে চাচ্ছেন তার অবশ্যই সারেন্ডার করা উচিত?
সারেন্ডার করা উচিত, বাট অ্যাটলিস্ট প্রথমে তো ওনাকে একদম প্রিপেয়ার্ড হয়ে যাওয়া উচিত, কোনো না কোনো ভাবে যে ওই কোম্পানিটার এগেনস্টে প্রুফ জোগাড় করতে পারে, কোনো না কোনো ভাবে যদি পসিবল হয়, কারণ ডকুমেন্টস তো থাকবে ওই কোম্পানির, আগের
ডকুমেন্টস তো বানানো ডকুমেন্টসই থাকবে। আপনি কিভাবে জানেন যে তার যে বসের নাম ছিল সেটা আসলেই তার বসের নাম?
হ্যাঁ,
ডকুমেন্টস ক্রিয়েট করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ কাজ, তাই না?
ডকুমেন্টস খুঁজে বের করাটাও আজকাল করা যায়। তো
ultimately surrender is the solution from you, right?
No, surrender but in a different way.
In which way? Different way ta ki?
First of all to unake abar ei company er sathe jogajog kora uchit.
Acha.
Jogajog kore dekha uchit je ekhon ki obostha. Ekhon ki ekhono ki company ta ache naki completely active na. যদি অ্যাক্টিভ থাকে তাহলে কি হওয়ার
আছে? অ্যাক্টিভ না, কারণ হচ্ছে সে 52,000 টাকা নিয়ে পালিয়ে গেছে। এরকম একটা কোম্পানি যদি অ্যাকচুয়ালি অ্যাক্টিভ থাকতো তাহলে তো ওই টাকার জন্য হলেও তার পিছনে পড়ে যেত। ওই কোম্পানির যা লাভ তারা ওটা নিয়ে গায়েব, তারা নাই।
হ্যাঁ, উনি যদি ওদের সাথে কন্ট্যাক্ট করে অ্যাটলিস্ট, ওরা যদি এখন ওকে ধরায় দেয় তাহলে পুরো কোম্পানির উপর পুলিশরা সার্চ করা শুরু করবে। তো সার্চ করলে তো অনেক কিছু বের হয়ে যাবে। কোম্পানি কখনো চাইবে না যে পুলিশরা ওনাদের কোম্পানিকে সার্চ করুক।
আমার মনে হয় রিফা তোমার একটু বুঝতে ভুল হচ্ছে, এখানে তোমার বুঝতে অনেক বড় একটা ভুল হচ্ছে। এই ধরনের কোম্পানি গুলাই ইললিগাল, এটা কোন লিগাল কোম্পানি না, এটা টোটালি বানানো একটা কোম্পানি, শুধুমাত্র কে মানুষকে ধোকা দেওয়ার জন্যই বানানো। সেরকম একটা কোম্পানির যে অংশ ছিল সে আবার কোম্পানিতে কিভাবে যাবে, কাকে খুঁজে বের করবে, চিটারকে কিভাবে খুঁজে বের করবে? So the situation is a little different here. I think Deepa, amra pore abar kotha boli eta nei, tai na?
Okay.
Arektu chinta korar chesta koro. Okay, so that was Deepa with us. Er pore arekta call ache amar sathe, ei call ta niye tarpor amra birotite jabo. Hello.
Ha, Ran bhai.
Ha.
Hotat kore kete gechhilam.
Ha, bujhte parechi. Ha, bolen, bolen, Saidul bhai, bolen.
Ha, bishoy ta holo oi chele jokhon ei kaaj korte.
Aha.
To oi kon bank e jomar aschilo?
Sheta ke bhai naam ta ache, elakar naam lekheni, bank er naam lekheni.
সরকারি বা বেসরকারি ব্যাংক
কোনো না কোনো একটা তো হবেই।
হ্যাঁ, তাই না?
হ্যাঁ,
তো বিষয়টা যদি ব্যাংক হয় ওই ব্যাংক কিন্তু যার নামে অ্যাকাউন্ট ছিল
তার সব ইনফরমেশন ওখানে থাকার কথা,
থাকার কথা।
আচ্ছা,
এবং এই ইনফরমেশনটা হলো সঠিক।
হ্যাঁ,
তাহলে ব্যাংকে এ যা প্রথমত থানায় একটা জিডি করবে।
ওকে,
জিডি করে ডিটেইল পার্টিকুলারে দরখাস্তে উল্লেখ করবে যে যেটা মানে সত্য
জন্মনিবন্ধন দেখিয়ে করে ফেললাম, কোনো একভাবে খুলে ফেললাম একটা অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে কি আসলে খুঁজে বের করা সম্ভব?
সম্ভব মানে এ সম্পর্কে তাহলে ব্যাংক বাদী হবে।
আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন সেই ক্ষেত্রে ব্যাংকের দোষ হবে যে আপনারা কেন ভুল মানুষকে বা ভুল ইনফরমেশন আপনার অ্যাকাউন্ট খুলতে দিলেন?
হ্যাঁ, যে আমি একটা পরমতে গেছিলাম এই কারণে এই পলিসি আমাকে নিয়োগ দেওয়া হয়েছে, আমি এইভাবে টাকা কালেক্ট করছি, কালেক্ট করে জমা রাখছি, কিছুদিন পরে দেখি ব্যাংক থেকে আমার এই ব্যালেন্স নাই, আমি তো জানি না কিছু, আমি তো নিরপরাধী, আমি তো কর্মের জন্য গেছি, আমি চাকরি করতে গেছি।
আচ্ছা, দ্যাট ইজ এ নাইস থিং, আমরা ব্যাংকটাকে বেস করে আগাতে পারি আর কি।
হ্যাঁ, কিছুটা হলো ব্যাংক যেহেতু রেসপন্সিবিলিটি, তাই না, ব্যাংক জানবে যে সঠিক বা ওখানে ছবি আছে ওনাদের,
রাইট,
তাই না?
অবশ্যই কিছু না কিছু তো আছেই, অ্যাকাউন্ট তো এমনি এমনি খোলা যায় না।
হ্যাঁ, এমনি খোলা যায় না, আরেকজন রেসপন্সিবিলিটি থাকে তার এগেইনস্টে আবার,
রাইট,
মানে একজনকে ধরলে আরেকজন বের হবে।
হ্যাঁ,
এটা সম্ভব, তখন ব্যাংক বাদী হবে, তখন ওই ছেলের জন্য সুবিধা হবে।
এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, তখন তার আর একা লড়তে হবে না আর কি।
হ্যাঁ,
ব্লেম আসেও সে ব্যাংকের উপরে কিছুটা,
তখন যখন জানবে প্রশাসন যখন জানবে যে ব্যাংক থেকে এই টাকাগুলো এসেছে, ব্যাংক তো জানে।
অবশ্যই, অবশ্যই, দ্যাটস আ ভেরি নাইস আইডিয়া, ভেরি নাইস আইডিয়া,
অনেকটাই সেফ হবে,
অনেকটাই সেফ হওয়ার কথা, বিকজ টাকাগুলো ব্যাংক থেকে গেছে, তার হাত থেকে সরাসরি যায়নি। এটা অনেক ভালো একটা কথা বলেছেন,
ব্যাংকে জমা দেওয়া হয়েছে এবং ব্যাংক থেকে উত্তোলন করছে।
এক্স্যাক্টলি, বড় যে তার উপর একটা সন্দেহ আসতে পারে যে সে সবকিছু জেনে শুনেই করছিল নাকি না জেনে করছিল, এই সন্দেহটার মধ্যে হয়তো সে পড়তে পারে।
জি জি জি, তখন ও কিন্তু ওর জায়গা থেকে ক্লিয়ারেন্স থাকবে, প্রশাসনও জানবে যে না ও চাকরি করতে গেছিল অভাবের কারণে, হয় পেটের দুঃখে হোক, ও চাকরি করতে গেছে, তারা ঠকবাজি করছে এই জিনিসগুলো।
বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ সাইদুল ভাই, থ্যাংক ইউ সো মাচ, যদি ব্যাংকের মাধ্যমে যাওয়া হয় সেই ক্ষেত্রে হয়তোবা ওই পার্সনটাকে পার্সোনালি অ্যাটাক করা হবে, যে আসলেও জানতেন কিনা, আপনি নিজেও জড়িত কিনা, এখন কোম্পানি আপনাকে ধোকা দিয়েছে বলে আপনি হয়তো তাদের ধোকা দিচ্ছেন, এরকম হতে পারে ব্যাপারটা। বাট আমার চিন্তা ভাবনাটা এমন নয়, সাইদুল ভাই যেটা বলছে আমার মনে হয় সেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ একটা ব্যাংকে অনেক ধরনের ডকুমেন্ট লাগে একটা অ্যাকাউন্ট খুলতে, হুট করে কোনো অ্যাকাউন্ট খোলা যায় না, তো আদৌ ভুল ছবি, ভুল মানুষের নাম, সবকিছু ভুল দিয়ে অ্যাকাউন্ট খোলা পসিবল কিনা এটা হয়তো কোনো ব্যাংকারই আমাকে বলতে পারবে। তো কোনো ব্যাংকার যদি আমাদের সাথে থাকেন, থেকে থাকেন, যারা এই ধরনের অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে কথা বলেন, সেই ক্ষেত্রে প্লিজ আমাদের সাথে একটু কথা বলবেন। এবং আরও একটা জিনিস আমরা আপনাদের কাছ থেকে জানতে চাবো, যদি কোনো ব্যাংকার থাকেন, যে একটা অ্যাকাউন্ট খোলার সময় আসলে কতটুকু ভেরিফাই করা হয়, যে অ্যাকাউন্টটা কার জন্য খোলা হচ্ছে, কি জন্য খোলা হচ্ছে, ন্যাশনাল আইডি অবশ্যই প্রয়োজনীয় কিনা, নাকি ন্যাশনাল আইডি ছাড়াও খোলা যায়, সেই ন্যাশনাল আইডির নকল বের করা সম্ভব কিনা, সেটা দিয়ে পসিবল কিনা, প্লিজ আমাদেরকে একটু জানাবেন। আর আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও ফেরত আসছি রয়্যাল জায়গা ড্রুইং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান নিয়ে। স্টে টিউনড উইথ রেহান রসুল, বিকজ ইটস এবিসি রেডিও 89.2 এফএম। রয়্যাল জায়গা ড্রুইং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo, Recharge Yourself. শুনছেন এবিসি রেডিও এফএম 90.2, আর এই মুহূর্তে চলছে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আর আমাদের সাথে একটা কল আছে, হ্যালো।
হ্যালো,
হ্যাঁ, আপনার নামটা?
শঙ্কু, আমি পায়েল বলছিলাম।
আচ্ছা পায়েল, কোথা থেকে? সরি,
ঢাকা থেকে।
ঢাকা থেকে পায়েল বলছিলেন। আচ্ছা পায়েল, আপনি কি আমাদের চিঠিটা শুনেছেন সম্পূর্ণ?
সারেন্ডার করা উচিত, সেক্ষেত্রে থানাতে গিয়ে বা জিডি করে কতটুকু করা সম্ভব আমি জানি না। আমার কাছে মনে হয় যেহেতু ওনার নামে মামলা আছে, সেহেতু উনি যদি জিডি করতে যান সেক্ষেত্রে ওনার অ্যারেস্ট হওয়ার পসিবিলিটিও আছে। সেক্ষেত্রে উনি যদি কোন লয়ারের মাধ্যমে যান, সেক্ষেত্রে হয়তো আগাম কোন জামিনের ব্যবস্থা করে সেই জিনিসটা করা যেতে পারে। আর এটা আসলে একজন লয়ার ভালো বলতে পারবেন। আর আমি বলবো যে ব্যাংকটাকে সহ যদি কিছু বলা হয়, সেক্ষেত্রে আসলে আমার শত্রু বাড়ানো হলো না।
আরেকটা
কিছু হচ্ছে যে, যেহেতু উনি প্রথম দিকে বুঝতে পারছেন যে অবস্থা ভালো না ভাই, একটা লাইন এরকম,
হ্যাঁ হ্যাঁ, উনি আসলেই প্রথম থেকে বুঝতে পারছিলেন,
হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার ধারণা ওনার কাছেও কিছু ডকুমেন্ট থাকবে, ওনার কোন অ্যাপয়েন্টমেন্ট লেটার বা ওই অর্গানাইজেশনে কিছু, উনি যদি যদি আসলে এটা মানে বুঝে থাকেন আর কি, কিছু ডকুমেন্ট হয়তো উনি কালেক্ট করার চেষ্টা করবেন। তো সেটা একটা বিষয় উনি থাকতে পারে, জামিন দেওয়ার সময় বা লয়ারের কাছে এই জিনিসগুলো সাবমিট করার বিষয় থাকতে পারে। আর একটা যেটা লাস্ট পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে যে ওনার বোনকে নিয়ে উনি খুব কনসার্ন ছিলেন, যে বোনের সংসার বা ওই এলাকাতে, তো সেই ক্ষেত্রে আসলেই মনে হয় না ওই জায়গাটাতে কোনোভাবে সেভ করা সম্ভব। কারণ হচ্ছে যে জায়গাটাতে ঘটনা সেখানেই ওনাকে এগুলো করতে হবে, যেহেতু মামলা হয়ে গেছে, তো আলটিমেটলি ওনাকে স্ট্যান্ডার করা ছাড়া আর কোনো উপায় আসলে নেই আমার কাছে মনে হয়।
আপনার কাছে তাহলে এটাই মনে হয় আলটিমেটলি ওই ব্যাপারগুলো বাদ দিয়ে, ইমোশনাল ফ্যাক্টর বা তার বোনের ব্যাপারগুলো বাদ দিয়ে, যেভাবেই হোক তাকে সারেন্ডার করা উচিত?
হ্যাঁ অবশ্যই, এবং যতটা সম্ভব অন্য কাউকে ব্লেম না করে, যে আমি পরিস্থিতির শিকার, আমি চাকরি করতে গেছি আর এরকম চলে। আরেকটা বিষয় ছিল, উনি কিন্তু বলছেন যে খবর নিয়ে জানা গেল যে আগের টাকাগুলো নেই, উনি খবরটা কেন নিতে গেলেন এটা আমার কাছে ক্লিয়ার না।
উনি খবর নিয়ে জানানো বলতে আমার মনে হয় ব্যাংকে যদি আপনি যান তখন আপনি জমা দিতে গেলে যে অ্যাকাউন্টে আপনি রেগুলার টাকা জমা দেন, আপনি চাইলেই ওরা ব্যালেন্স জানায়, সেরকম একটা ব্যাপার উনি বুঝিয়েছেন খবর নিতে যাওয়া বলতে, যে উনি ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে তারপরে সেখানে হয়তো জমা দেন, তো জমা দিতে গিয়ে দেখেছেন যে আগের টাকাগুলো কিছুই নেই।
আচ্ছা আচ্ছা, সেটা হতে পারে, কিন্তু আমি হলে আসলে চেক করতাম না যে কত আছে, আমার কাছে ছিল জমা দিয়ে আমি জমা দিয়ে চলে আসতাম।
এটা আমি বলবো যে তার সাবধানতা, আমাদের এইটা সাবধানতাটা মেইনটেইন করা উচিত, আমাদের জানা উচিত আসলে।
আচ্ছা আচ্ছা, তো উনি যেহেতু সাবধান বোঝা যাচ্ছে, তাহলে হয়তো ওনার কাছে কোনো না কোনো ডকুমেন্টস থাকবে, সেটা ওনাকে হেল্প করবে।
হ্যাঁ,
এতটুকুই বলার ছিল।
থ্যাংক ইউ সো মাচ পায়েল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেক ভালো কিছু কথা আমরা তার কাছ থেকে শুনলাম। সেটা যেটা পায়েল বলতে চাচ্ছে যে আপাতত ওই ফ্যামিলি ফ্যাক্টরটাকে আসলে সেভাবে তার প্রায়োরিটি দিলে হবে না, তাকে কোনো না কোনো ভাবে সারেন্ডার করতেই হবে। আমিও সারেন্ডার ছাড়া আসলে তেমন কোনো পথ খুঁজে পাচ্ছি না। হ্যালো হ্যালো
হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, নামটা?
জি, কেমন আছেন ভাইয়া?
এই তো ভালো আছি ভাইয়া, নামটা?
জি, কথা বলতেছিলাম মোহাম্মদ আব্দুস সামাদ শেখ, বাড়ি জেলা ফরিদপুর থেকে।
সামাদ ভাই বলেন, কেমন আছেন?
আমাদেরকে
ভাইয়া তাহলে আপনাকে একটু কষ্ট করে পরে ফোন করতে হবে, তাহলে আমি আরেকবার চিঠিটা পড়ে তারপরে পরবর্তী কলগুলো নিব।
জি মানে হ্যালো।
জি বলুন।
মানে আমি এভাবেই অনুষ্ঠানটা শুনেছি যে আপনার যে ব্যাংক থেকে যে আপনার ব্যাংক
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, সো আমাদের সাথে আরো একটা কল আছে, আমরা নেওয়ার চেষ্টা করছি। হ্যালো,
ওয়ালাইকুম
সালাম। জি ভাইয়া, নামটা?
পারভেজ।
ভাইয়া কোথা থেকে বলছেন? ঢাকা থেকে বলছেন। তো ভাইয়া, এই প্রবলেমটা সম্বন্ধে আপনার কি বলার আছে যদি একটু বলতেন?
বলতে গেলে তো প্রথমে জানতেন যে এখানে
ঘাপলা আছে কোম্পানিতে, এটা উনি খুব ভালোভাবেই বুঝতে পারছেন যা আমার মনে হয়েছে চিঠি পড়ে।
হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তো আমার মনে হয় এখানে একটা পাদি পাঠিয়েছেন। পাদি পাতা বলতে কিরকম
কিরকম
যে লোকেরা ওনারা ওইখানে জয়েন করার জন্য বলছেন, জয়েন করার জন্য,
যে
তো ওনারা মনে হয় যে ওনাকে ওইখানে নেওয়ার পর ওনাকে এমন একটা এফেক্ট হচ্ছে যেখান থেকে উনি থেকে টাকা পয়সা নিয়ে আসে, নিয়ে আসার পর সেখান থেকে ওই
শেষবারের টাকাটা কিস্তিটা সে আর জমা দেয়নি, ওটা নিয়ে এসে নিজে পালিয়ে গেছে। তো এখান থেকে বের হয়ে আসার উপায় কি করতে পারা যায়?
আমার মনে হয় যেহেতু ওনার নামে এখানে মামলাটা হয়ে গেছেন, একটা কাজ করতে পারে যে উনি একটা উকিলের মাধ্যমে সম্পূর্ণ ঘটনাটা বলতে পারে।
আচ্ছা,
ঘটনাটা বলার পর উনি তো আর ওখান থেকে যে টাকাগুলো তোলে নাই, ওই অ্যাকাউন্ট থেকে যেই টাকাগুলো তোলক না কেন, ওই অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তুলতে হলে মানে অবশ্যই মানি রিসিট বা অন্যান্য অনেক কাগজপত্র প্রয়োজন হয়।
অবশ্যই
ওই ব্যাংক থেকে এইগুলো টাকা তুলছে বা উনি এখান থেকে কতটা নিতে পারেন।
রাইট,
এখান থেকে নেওয়ার পর ওই উকিলের মাধ্যমে ওনার কি ব্যবস্থা নেওয়া উচিত আমার মনে হয় এটা সম্পূর্ণভাবে থেকে নেওয়া উচিত, অন্য কোনো উপায় আমার মনে হয় এটা খুবই চাপ।
খুবই টাফ আসলেই, তাই তো আপনি বলতে চাচ্ছেন অনেকটা ফাইদুল ভাই যেটা বলেছিল সেটাই হচ্ছে, ব্যাংকের মাধ্যমে তাকে আগে জেনে নিতে হবে যে ওই টাকাগুলো উত্তোলন কে করে বা কোন ডকুমেন্ট হিসাবে করে।
জি জি,
এবং তারপরে সেই ডকুমেন্ট নিয়ে উকিলের মাধ্যমে পুলিশের কাছে যাওয়া।
জি জি, পুলিশের কাছে যাওয়া এবং কি তুমি এই দিন চেক করলে ওই সংগঠনের বিরুদ্ধে তুমি একটা মামলা করতে পারবে।
আচ্ছা, দ্যাট ইজ নাইস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
জি ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে।
ওকে, আমরা এখন পর্যন্ত যে কয়টা কল পেয়েছি প্রত্যেকটা কলেই যথেষ্ট সেন্সিবল কিছু ব্যাপার আমাদের সামনে এসেছে, প্রত্যেকজনই খুব সেন্সিবল ভাবে আমাদেরকে বলেছে। যারা আমাদের সাথে কথা বলেছে তাদের ব্যাপারে একটা জিনিস কমন, আমি একটা জিনিস বুঝতে পারছি যে এই মানুষগুলো কখনো এই ধরনের ট্র্যাপের মধ্যে পড়বে না বা এই ধরনের ধোকাবাজির মধ্যে পড়বে না। যারা পড়ছে তারা কেন পড়ছে, কোন ধরনের সাইন সিগনেচার গুলো যদি পাওয়া যায় তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে কিছু করা সম্ভব না, অবশ্যই কোনো ঝামেলা করা সম্ভব না, অবশ্যই কোনো অঘটন এখানে ঘটবে না। এ ধরনের কোনো মার্ক যদি আপনাদের জানা থাকে যে আমরা একটা ডকুমেন্টেশনে এই ধরনের ব্যাপারগুলো দেখলে তাহলে ওটাকে অথেন্টিক ধরে নিতে পারি বা সঠিক বা সহি ধরে নিতে পারি যে না, এটা একদম পারফেক্ট দলিল, এখানে কোনো ইল্লিগাল কিছু নাই, এখানে কোনো চোরা কারবার নাই। এটা বোঝার মতন কি উপায় আসলে একটা ডকুমেন্টে আছে, স্পেশালি যখন আমরা টাকা পয়সা লেনদেন করি তখন? এটা যদি আমাদেরকে কোনো বিজ্ঞ ব্যক্তি ফোন করে জানাতেন তাহলে হয়তো আমাদের জন্য অনেক ভালো হতো। আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আরো একবার বিরতির পরে আবারও ফিরে আসবো উইথ রয়্যাল স্যাগা ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। দিস ইজ রেহান রসুল উইথ ইউ। Royal Tiger Drink presents Jahabolibo Shuttabolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jahabolibo Shuttabolibo. Recharge yourself. ফিরে আসলাম আরো একবার, রবিবার রাত চলছে রয়্যাল ট্যাগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। আর যাহা বলিব সত্য বলিবতে আমরা একটা চিঠি পাঠ করেছিলাম এবং সেই চিঠি অনুযায়ী আমাদেরকে অনেকেই ফোন করে অনেক রকম সলিউশন দিচ্ছে। একটা ফোন কল আমার সাথে অলরেডি আছে এখনো। হ্যালো
হ্যালো
হ্যালো, হ্যাঁ সালাম আলাইকুম ভাই, আপনার নামটা?
সুমিত বলছিলাম, কক্সবাজার থেকে।
কক্সবাজার থেকে সুমিত, আপনি মনে হয় গত পর্বেও ফোন করেছিলেন। যাই হোক, হ্যাঁ সুমিত ভাই, আপনি কি শুনেছেন চিঠিটা?
জি ভাইয়া শুনছি।
আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার কি বলার আছে?
প্রথমত সে অপরাধী এবং সে অনেক এই দলের সাথে যুক্ত না হলেও সে টাকাটা নিয়ে পালিয়ে যাওয়ার কারণে অনেকের কাছে সে একটা অপরাধী হিসেবে সামনে এসেছে।
অবশ্যই তাই।
আর তো তার কাছে সে কোনো ক্লু দিয়েছে যে এইখানে যে সমিতিটা বা যে এনজিওটা যেটাই হোক টাকাগুলার যে থাকি সংরক্ষক বা টাকাগুলো যার কাছে রাখা হয় এরকম কোন কারো নাম হাইলাইট করা হয়েছে?
না, উনি এখানে কোনো নাম লেখেননি। উনি জাস্ট বলতে চাচ্ছেন যে কোনো একটা ব্যাংকে গিয়ে ওনাকে প্রতি সপ্তাহে প্রতি মাসে টাকাগুলো জমা দিয়ে আসতে হতো।
আচ্ছা আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে প্রথমত হলে যারা এই ধরনের কাজ করে তারা টাকাটা তাদের কাছে রাখে না, তারা কোন এক ওই সমিতিরই কোন হেড যারা থাকে তাদের কাছে টাকাটা জমা রাখতে হয়। তো সেই হিসাবে যেহেতু সে ফেসে গেছে সে সবার সামনে আসতেই হবে, যেহেতু 8 লাখ টাকার মামলা তাকে সবার সামনে আসতেই হবে। এসে যদি সে হাইলাইট করাতে পারে যে না টাকাটা আমার কাছে থাকবে না, টাকাটা এভাবে থাকবে, যদি কোন প্রমাণ স্বরূপ ভাবে যদি বলতে পারতো যে আমার কাছে টাকাটা থাকে না, আমি এভাবে এভাবে টাকাটা ট্রান্সফার করি এবং টাকাটা তার কাছে যায় পালিয়ে গেছে। আর যারা নতুন এখন আছে যারা পেশে যেতে পারে বা এই ধরনের মফস্বলের লোক তাদের অবশ্যই করা উচিত যে এই ধরনের যারা তাদের কাছে আসবে তারা তো শিক্ষিত হবে না, কারণ শিক্ষিত হতে অনেক দেরি।
এবং শিক্ষিত মানুষের কাছে এরা যাবেও না, ফ্রডরা
অবশ্যই অবশ্যই যাবে না। তো তাদের করতে হবে যে তাদের কাছে যখন এই ধরনের অফার আসবে অবশ্যই কোন শিক্ষিত মানুষের শরণাপন্ন হওয়া। সেক্ষেত্রে অনেক স্কুল আছে যেগুলো প্রাইমারি স্কুল, অনেক বিসিএস যাদের ছাত্ররা থাকে তাদের কাছ থেকে তাদের কাছ থেকেও সে পারতে পারে, কারণ প্রাইমারি স্কুল সব জায়গায় আছে, বাংলাদেশের সব জায়গায়।
Absolutely fantastic, Sumit bhai. আপনি অসাধারণ একটা কথা বলেছেন যে আমরা কিন্তু এই ধরনের মানুষগুলোকে দিয়ে ভেরিফাইটা করিয়ে নিতে পারি।
জি অবশ্যই অবশ্যই ভেরিফাই করে নিতে পারি। এবং এই ছেলেটা অবশ্যই তাকে শাস্তি দিতেই হবে পালিয়ে যাওয়ার কারণে এবং অনেক কিছু হাইড করার কারণে। তবুও যদি সে প্রমাণ করতে পারে যে আমার কাছে টাকাটা থাকতো না, অন্য কারোর কাছে থাকতো এভাবে আমি পালিয়ে যাই ভয় পেয়ে, এভাবে যদি প্রমাণ করতে পারে এবং সে এলাকার মানুষ যেহেতু একটু প্রমাণ থাকতেই পারে একটু একটু থাকে, তো সেভাবে যদি কিছু করতে পারে
উনি যেহেতু পালিয়ে গিয়েছে আমার মনে হয় না ওনার উপর ওনার জন্য সারেন্ডার করাটা এত সহজ হবে, কারণ হচ্ছে যে পালিয়ে যাওয়ার পরে ওনার রেকর্ড পুরো চেঞ্জ হয়ে গেল। আগে কোনো অপরাধের রেকর্ড না থাকলেও পালিয়ে যাওয়ার রেকর্ডটা তার এখন হয়ে গেছে আপাতত। হ্যালো হ্যালো
ওয়ালাইকুম
সালাম। জি ভাই, নামটা বলেন।
চট্টগ্রাম থেকে সুমন বলছিলাম।
সুমন চট্টগ্রাম থেকে? জি ভাই, আপনি কি চিঠিটা শুনেছেন? হ্যালো জি, আপনি কি চিঠিটা শুনেছেন?
হ্যাঁ চিঠিটা পড়লাম।
তো আপনার কাছে কি মনে হয় ভাই এটা সমাধান কি হতে পারে?
এই তো আমার মনে হচ্ছে যে তাকে নিজে থেকে আত্মসমর্পণ করা উচিত, তার মানুষকে বোঝানো উচিত। তারপর তারা যদি বুঝতে পারে জিনিসটা হয়তো তার মানে তার পক্ষে এটা কনসিড করা সম্ভব হবে।
আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে তার মানুষের কাছে বলতে আপনি কি পুলিশ বোঝাচ্ছেন?
না না, জনতা মানে যাদের কাছ থেকে টাকাটা নেওয়া হয়েছে তাদেরকে একতাবদ্ধ হয়ে তাদের সবার সাথে এই জিনিসটা শেয়ার করা।
আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে সেই এলাকায় যাদের কাছ থেকে সে টাকা নিচ্ছে তাদের সামনে গিয়ে ব্যাপারটাকে প্রচার করার জন্য? তো আপনার কি মনে হয় যে উনি কি ওখান থেকে বেঁচে ফিরতে পারবেন? যদি কারণ হচ্ছে ব্যাপারটা হয়তো
অনেক টাকা মামলার বিষয় যেহেতু
এক্স্যাক্টলি মানুষের একটা ক্ষোভ থাকে, কিন্তু একটা কষ্ট থাকে, নিজের কষ্টের কামাইটা ধোকাবাজিতে চলে গেলে
হ্যাঁ কষ্ট থাকে ঠিক আছে, কিন্তু তারপরও জিনিসটা আত্মসমর্পণ করলে জিনিসটা মানুষকে বোঝানো হলে অত তারা কিছুটা হলেও বুঝতে পারবে।
আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আপনার আইডিয়াটাও খারাপ না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সুমন ভাই।
আচ্ছা ওকে ভাইয়া, থ্যাংক ইউ।
ওকে, সো সুমন ভাই ছিল আমাদের সাথে, আমরা 12টার আগে এটাই লাস্ট কল নিয়েছিলাম, এখন আর আপাতত কল নিচ্ছি না। একটা গান শুনতে শুনতে আরেকটা বিরতিতে চলে যাব, বিরতির পরে আবারও আসছি, আরো একবার চিঠিটা আপনাদের সবার জন্য পড়বো, আর তারপরে আবারও শুরু হয়ে যাবে রয়্যাল জ্যাগেট ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব উইথ রেহান রসুল। এন্ড স্টে টিউনড, দ্য সং ইজ বিউটিফুল এন্ড সো ইজ দ্য শো।
ধরো যদি এমন হয় ঘুম ভেঙে সাজানো ঘরগুলো খুব নিয়াবার খালি গোছানো সেই স্বপ্ন রানে দেয়ালে ঝোলানো হাসি মুখ আর নেই এত নেই এর ভিড়ে আমায় পড়বে মনে নাকি ভাববে নিজে কথাই অন্তহীনে অরণ্যে খুঁজবে আমায় নাকি হারাবে বাস্তবতায় নাকি বলবে নেই সময় ফিরে তাকায় ভাষার গীতার স্মরণ সমীকরণ আসবে জানি আসবে তুমি থাকব না আমি চাইবে ভালোবাসতে বেশি খুঁজবে সারা তখন নিয়ম করে হয়তো ফিরে আসবো
Tiger Twig presents Jaha Bolibo Shatta Bolibo. Recharge yourself. শুনছেন এবিসি রেডিও এফএম 99.2 আর এই মুহূর্তে আরো একবার শুরু হয়ে গেল রয়্যাল ট্যাগেট উইং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব দ্বিতীয় ঘন্টা। আর দ্বিতীয় ঘন্টায় আমি আরো একবার শুরুতেই চিঠিটা পড়ে নিতে চাই যাতে আপনারা যারা কল করছেন তারা খুব ভালো করে ক্লিয়ার হতে পারেন যে আসলে ঘটনাটা কেমন। যতটুকু আমাকে লেখা হয়েছে রাশেদুল নামে সেই অংশটুকু পড়ে দিচ্ছি। আমার নাম রাশেদুল, অমুক এলাকায় একটি সমিতির হয়ে কাজ করতে গিয়েছিলাম যে দেখি ঘটনা ভালো নয়। এরা সমিতি গঠন করে গ্রামের সহজ সরল পরিবারগুলো থেকে টাকা হাতানোর উপায় করছে। প্রতি মাসে 2000 টাকা করে দিলে 6 মাস পর একটি জমির অংশ তাদের নামে দেয়া হবে। এই ধরনের নানান রকম অফার, নানান রকম অফার, এই একটাই অফার না কিন্তু। আমার কাজ ছিল মানুষকে এগুলো বুঝিয়ে টাকা বের করে আনা, আমি করেছি। 26টা পরিবার থেকে 52000 টাকা করে মাসে 2 লক্ষ, 4 মাসে 2,08,000 টাকা ক্যাশ করি। 5 মাসের মাথায় অ্যাকাউন্টে আরো 52000 টাকা জমা দিতে গিয়ে খবর জানলাম অ্যাকাউন্টে মোট 11,000 টাকা রেখে বাকি সব টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। আমি আর এই 52000 টাকায় জমা দিলাম না। পরদিন ভোরে চলে এসেছি অন্য এক শহরে, সমিতির কেউ আমার সাথে আর যোগাযোগ করেনি। আজকে প্রায় 15 দিন পর জানতে পারলাম সেই এলাকা থেকে, যে এলাকা থেকে টাকা নিয়ে পালিয়েছি সেই এলাকায় আমার নামে, সমিতির নামে নয়, জালিয়াতির মামলা হয়েছে প্রায় 8 লক্ষ টাকার। আমি টাকা নিয়েছি এমন এমন ভাবে কেস হয়েছে। আমি বুঝতে পারছি না কি করব। কয়েকদিন আগে আমি যে এলাকা থেকে টাকা নিয়েছি সেই এলাকার দুটো লোককে চায়ের দোকানে দেখতে পেয়ে পালিয়ে এসেছি, ভয়ে ঘর থেকে বের হয়নি 2 দিন। এভাবে আর কতদিন ভাই ভাইয়া, আমার মা বাবা নেই, আমার একমাত্র বোন, আমার এলাকার সম্মানীয় একজনের স্ত্রী, আমি ধরা পড়লে ওখানেও জানাজানি হবে, আমার বোনের সংসার শেষ হবে, কি করতে পারি? আপনাদের মতামত জানতে চাচ্ছিলাম, আর আপনাদের মতামত জানার জন্য ফোন নাম্বারটা দিয়েছিলাম 5501109 অথবা 5501870। অলরেডি একটা কল দেখতে পাচ্ছি, আমি নেওয়ার চেষ্টা করি। হ্যালো, কিভাবে বের হয়ে আসা যায় এখান থেকে?
ভাইয়া, ফার্স্ট অফ অল আমি বলতে চাচ্ছি, সে যেটা করছে এটা তো তার অনেক বড় হিউজ একটা মিস্টেক হয়েছে। এখন সে যে টাকাগুলো যাদের কাছ থেকে নিয়েছিল, যে পরিমাণ টাকাটা নিয়েছে, সে যদি কোনোভাবে ওই টাকাটা যদি জোগাড় করে আবার যদি সে এলাকাতে মানুষদেরকে যদি দিয়ে দিতে পারে, তাহলে হয়তো অনেকটুকুই প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে।
কিন্তু সে 2 লাখ টাকা কোথায় পাবে?
সে তার আত্মীয়দের সাথে, সে তার আত্মীয়দের সাথে ডিসকাস করবে। আর যদি সে যদি ওইটাও যদি না পারে, তাহলে হয়তো সে মানে পুলিশের সাথে মানে সারেন্ডার করে রাস্তা কি হয়ে মানে যারা এই টিমটাতে জড়িত ছিল তাদেরকে খোঁজার চেষ্টা করতে পারে। তখন হয়তো পুলিশে তাকে একটু হইলো ছাড় দিতে পারে, কারণ সেও এখানে চেষ্টা করতেছে। এবং যারা মানে যে টিমটা, যে ওদের তো একটা পজিশন অবশ্যই ছিল, ছিল না?
আচ্ছা, হ্যাঁ,
একটা জায়গাতে পজিশন তো ছিল। তো যাদের কাছ থেকে মানে যে কোনো বিল্ডিং অথবা যে কোনো বাসাতে তারা যে পজিশন দিয়ে নিয়েছিল, ওইখানে যে মালিক আছে ওদের সাথে কথা বলে কিন্তু অনেক রকম ইনফরমেশন কিন্তু জানা যেতে পারে।
আচ্ছা, ওয়েল, এই ক্ষেত্রে একটা কথা বলি আমি তোমাকে ভাইয়া, বাংলাদেশের মতন দেশে, প্লাস শুধু বাংলাদেশে নয়, আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতেও এই ধরনের হাজার হাজার ফ্রড কোম্পানির কাজ হয়, কাজ চলে, এবং সেগুলো যেভাবে ভাড়া নেওয়া হয় পরবর্তীতে কোনো ইনফরমেশনই আর সঠিক থাকে না। হয়তো 2000 টাকা বা 5000 টাকা বেশির বিনিময়ে ভাড়া একটু বেশি পাওয়ার জন্য অনেক ভাড়াতেই এই ভাড়া দিয়ে দেয়। অনেকেই হয়তো কোনো রকম আইডি ছাড়া জানে কিছু একটা উল্টাপাল্টা হচ্ছে, তারপরে ভাড়া দিয়ে দেয়, পরে খুব সুন্দর করে অস্বীকার করে যে ভাইয়া আমি তো বুঝতেই পারিনি এই ধরনের কিছু তারা করবে, বিশ্বাস করে ভাড়া দিয়ে দিয়েছি, আমার ভুল হয়ে গেছে। এই ধরনের এক্সকিউজ গুলো থাকলে আমাদের আর কিছু করার থাকে না, লিগাল ভাবে বড় জোর আমরা তাকে গ্রেফতার করতে পারি ফর হারবারিং আ ফিউজিটিভ, অর্থাৎ একজন ক্রিমিনালকে জায়গা দেওয়ার জন্য আমরা বড় জোর তাকে বলতে পারি, কিন্তু তাতে কিন্তু আমাদের সংগঠনটা ধরা পড়বে না, সমিতিটা কিন্তু ধরা পড়বে না।
এখন তাহলে ভাইয়া তার দেখা উচিত যে সে কিভাবে টাকাটা দিয়ে জোগাড় করতে পারে, তাহলে হয়তো সে এখান থেকে বেঁচে আসতে পারে।
হয়তোবা, কিন্তু আমার একটা ধারণা হচ্ছে মাহির, সেটা হচ্ছে যে সে যদি টাকাগুলো ফেরত দেয়, টাকাগুলো ফেরত দেওয়া মানেই কিন্তু অপরাধ সংগঠিত হয়নি, তাই না? টাকাটা নেওয়া হয়েছিল এটা তো অপরাধ, এবং সেই অপরাধের কারণ হলেও তাকে কিন্তু হাজতবাস করতেই হবে, জেলে তাকে যেতেই হবে যতটুকু আমি বুঝি।
আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে যাদের কাছে টাকা নিয়েছিল তারা কিন্তু মানে আগে থেকে কিন্তু বুঝে গেছে এটা না, তাহলে তাদেরকে যদি টাকাটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো তারা কেসটা উঠে নিতে পারে।
আচ্ছা, তুমি তাই বলতে চাচ্ছো যে তাদেরকে যদি তাদের প্রাপ্যটা ফিরিয়ে দেওয়া হয় তারা হয়তো কেসটাই উঠিয়ে নেবে?
জি।
ওকে, দ্যাট ইজ আ ভেরি গুড আইডিয়া, বাট আমি জানি না অনেকজনের কাছ থেকে এতগুলো টাকা নেওয়ার পরে ইন্ডিভিজুয়ালি আবার ফেরত দেওয়ার মতন অবস্থাটা তৈরি হয় কিনা বা আদৌ দেওয়া যায় কিনা। আর তাছাড়া টাকাটা নিজে ছেলেটা নেয়নি, নিয়েছে অন্য কেউ, সে শেষ মুহূর্তের হয়তো ওই 52,000 টাকা ফেরত দিতে পারে, বাকিটুকু তার দেওয়ার ক্ষমতা আছে বলে আমার মনে হয় না। কারণ যার ক্ষমতা অতটুকু থাকে আত্মীয় স্বজনের কাছ থেকে অতটুকু টাকা নিয়ে আসার, তারা বোধ হয় এই ধরনের কোম্পানিতে জেনে শুনে জব করতে যায় না ভাইয়া, কি বলো?
জি জি,
তাই না? যাই হোক, থ্যাংক ইউ সো মাচ মাহির তোমার আইডিয়াটার জন্য।
একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছিলাম।
তোমার নিজের ঘটনা?
জি, গতকালকে ঘটেছিল।
প্লিজ প্লিজ প্লিজ
ভাইয়া, আমাকে আসলে আমাকে না, আমার জেঠা আমাদের ঘরে বেড়াতে আসছিল গতকালকে, তো ওনার ফোন একটা নাম্বার থেকে কল আসছিল।
আচ্ছা,
নাম্বারটা আমি বলবো না, তো কল দিয়ে বলেছিল যে মানে আমরা তো বিভিন্ন রকমের সিম ইউজ করি, যেটা যে সিমটা ইউজ করতো ওই সিমের কোম্পানি থেকে নাকি ওরা কল দিছে, বলতেছে আপনি একটা লটারি ড্র হয়েছে, লটারি ড্র এর মধ্যে আপনি এত টাকা পাইছেন,
10,000 টাকা, 20,000 টাকা, 1,00,000 টাকা, এসব,
হ্যাঁ, 21,00,000 টাকা একটা গাড়ি পাইছেন।
বাবা, হ্যাঁ, তারপরে
বোনাস পাইছেন। তো এখন আমার যেটা অতটুকু মানে বুঝছে যে আমি কি একটা পাইছি, মানে পুরস্কার হিসেবে কি একটা পাইছি, তো আমাকে ধরে দিছে ফোনটা। আমি কথা বলতেছি, আমার কাছ থেকে আমার বিভিন্ন ইনফরমেশন নিল, বাট আমি দিছি, তো অত গভীর কোনো ইনফরমেশন আমি দিইনি। তো পরে উনি বলতেছে যে
এই নাম্বারে এত টাকা পাঠান,
এখন এরপর উনি কেটে দেওয়ার পরে কিন্তু আবার ওই নাম্বার থেকে আবার কল এসে বলতেছে যে আপনি তো আমাদেরকে সিদ্ধান্ত তো বললেন না, বলতেছে বললাম না যে আমি নামাজের পরে এসে বলবো। এরপর আমি কি করলাম, ওই অফিসে ওই অফিসের যে রেল নাম্বার যেটা আছে ওই অফিসের রেল নাম্বারে আমি কল দিচ্ছি, কল দিয়ে বলছি যে আপনাদের কিরকম কোনো অফার ছিল, বলতেছে না আমাদের কিরকম কোনো অফার ছিল না। তো ভাই আমি আসলে বলতে চাই যে যারা এরকম প্রতারণার শিকার হচ্ছেন তারা অবশ্যই একটা কথা মনে রাখবেন যে আপনি যদি কোন রকমের বোনাসের মধ্যে যদি কোনো কিছু যদি পান, যেমন হচ্ছে এক্সট্রা টাকা অথবা ধরেন গাড়ি যেটাই পান, ওইখানে কিন্তু তার বিনিময়ে কিন্তু কিছু চাবে না, যদি তার প্রমাণ করবেন যে এটা একটা ফ্রড।
আচ্ছা, তুমি বলতে চাচ্ছো যে এই ধরনের যদি কোনো অফার থাকেও তাহলে তারা মানে এটার বদলে কিছু চাবে না, সরাসরি জিনিসটা অফার করবে। Well, in that case, Mahir, you are absolutely right. এই কথাগুলো অনেকেরই শোনার দরকার ছিল এবং কখনোই এই ধরনের ভাবে অফার দেওয়া হয় না। এবং আরেকটা কথাও তোমার কথার সাথে আমি যুক্ত করে সবাইকে বলে দিতে চাই যে যারা 21 লাখ, 10 লাখ, 20 লাখ, 10,000, 20,000, 50,000 এই ধরনের অ্যামাউন্ট যারা পুরস্কার দিতে পারে তাদের বোধ হয় 375 টাকা ফ্লেক্সি লোডের প্রয়োজন পড়ে না, তাই না? থ্যাংক ইউ সো মাচ মাহির, থ্যাংক ইউ সো মাচ ফর মানে শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স। আমার খুব ক্লোজ একজনকে একবার আমি নিজের চোখে 26,000 টাকা আরেকজনকে পাঠিয়ে দিতে দেখেছি, সেটা লস করতে দেখেছি, এবং তার কাছে অফারটা ছিল কোন একটা জমি বা কোন একটা কিছু সামথিং সে পেয়ে যাবে, প্রায় 3.5 লাখ টাকার একটা বাম্পার পুরস্কার, ব্লা 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 ব্লা। আপনাদের সবাইকে একটা জিনিস বলতে চাই যে ফ্রিতে কোনো কিছু পাওয়ার আশায় ফ্রিতে কোনো কিছু দিতে যাবেন না, তাহলে আপনাদের অনেক বড় লস হবে। ফ্রিতে আসলে এই পৃথিবীতে কিছু পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না, আর যে জিনিসগুলো ফ্রিতে পাওয়া যায় ওগুলোকে দাম দেওয়ার মতন যথেষ্ট ফ্রি আপনি নেই, সো এটা বুঝতে হবে। এদিকে আমাদের সাথে অনেকগুলো শেয়ার আছে, যারা শেয়ারে কিছুটা লেখার চেষ্টা করেছে আমি তাদের শেয়ারগুলো পড়ছি। যেমন প্রথমে আছে ফারজানা ইসলাম ঝরা, দেখছি আমার মতে রাশেদুল ভাইয়া যেটা করতে পারে সে কিভাবে জবটা পেয়েছিল সেই সূত্র ধরে এগিয়ে তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা, যদি কারো মাধ্যমে জবটা পেয়ে থাকে তার মাধ্যমে পেয়েছিল, কার মাধ্যমে পেয়েছিল তার সাথে যোগাযোগ করে তাকে জিজ্ঞেস করা যে কিভাবে এই কোম্পানিটাকে চেনে বা এই কোম্পানিটা আসলে কোথেকে, কোম্পানিটা যে ফ্রড এটা অলরেডি প্রুভড, তারা টাকা পয়সা নিয়ে গায়েব হয়ে যাওয়ার পরেই কনফার্ম হয়েছে রাশিদুল, কিভাবে জন্ম হলো এই কোম্পানির আর কোম্পানির জন্মদাতাটাই বা কে, এসব খোঁজ নিয়ে তাদেরকে খুঁজে বের করা, তারপর তাদের সাথে সরাসরি যোগাযোগ না করে অন্য কোনো উপায়ে তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা, তারপর পুলিশের কাছে ধরা দেওয়া, অল্প কিছু প্রমাণ থাকলে সে পুলিশকে বলতে পারবে যেন তারা একটু খোঁজ নিয়ে দেখে, আর আমার মনে হয় পুলিশ ব্যাপারটা খতিয়ে দেখবে। তবে হ্যাঁ, তখন তাকে অবশ্যই সব সত্যি বলতে হবে, আমি বলতে চাচ্ছি যে তার নেয়া 52,000 টাকার কথাও বলতে হবে, অপরাধ তো সেও করেছে তাই শাস্তি তারও পাওয়া উচিত, তাই বলে সম্পূর্ণ দায় বা শাস্তিটা সে পাবে না পাবে তা কিন্তু নয়। অনেক গুছিয়ে অনেক সুন্দর করে ঝরা আমাদেরকে লিখেছে, ঝরার কথাটা আমি ডিনাই করতে পারছি না, শি ইজ রাইট, যদি এভাবে করে ইনভেস্টিগেট করে বের করা যায় তাহলে আসলে খুব ভালো হবে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে ফারজানা ইসলাম ঝরা যে এই ধরনের অনেক অনেক কোম্পানি অনেক অনেক জায়গায় ফ্রড করে বেড়াচ্ছে, এবং সেই ফ্রডদেরকে এখন পর্যন্ত ধরতে না পারার রেকর্ডটা আমার ধারণা ধরতে পারার চেয়ে অনেক বেশি, তার মানে বুঝতে হবে যে তারা কত অর্গানাইজড ভাবে ক্রাইম করে এবং সহজে তাদের খুঁজে পাওয়া যেখানে ট্রেইনড পুলিশ বা ট্রেইনড ডিবি পুলিশ বা ট্রেইনড পিপল দ্বারা সম্ভব হচ্ছে না সেখানে সাধারণ মানুষ কিভাবে ইনভেস্টিগেট করবে, এটা তোমাকে আরেকবার চিন্তা করে দেখতে হবে। ইন দ্য মিনটাইম উই হ্যাভ অ্যানাদার কল, হ্যালো, আই থিঙ্ক দ্য লাইন ইজ ব্রোকেন, কোনো একভাবে লাইনটা কেটে গেছে, উই আর সো সরি, নেক্সট কলটা আবার রিসিভ করা হবে। কলে যাওয়ার আগে আরো একবার নাম্বারটা বলে দিই, আপনি যেই নাম্বারগুলোতে ফোন করতে পারেন তার মধ্যে একটা হচ্ছে 5501109 অর্থাৎ 5501109 অথবা 5501870 অর্থাৎ 5501870 এই নাম্বারে আপনি ফোন দিতে পারেন। এদিকে আমাদের সাথে আরেকটা শেয়ার আছে, শেয়ার করেছে যে তার নামটা আসলে বলার মতো নয়, সেটা তার নাম না, সেটা একটা কোন একটা কথা, যাই হোক আমি শেয়ারটা বলি। লিখেছে যে ঝামেলা অনেক বড় হয়ে গেছে, মীমাংসা হতে সময় লাগবে, আর এত সময় পালিয়ে বাঁচাও বিষয়টা গোপন রাখা কষ্টকর, যেহেতু মানুষ জানবে নতুন কোনো সমস্যার জন্ম হবে, তাই সবার কাছ থেকে দূরে থাকতে হবে, আর দেশ থেকে নিজের গ্রামে যাতায়াত না করলে নতুন কোনো আলোচনা জন্ম হতে পারে। আপনি বলতে চাচ্ছেন যদি নিজের গ্রামে বেশি দিন যাতায়াত না করে তাহলে তাকে তার গ্রামেও পলাতক ধরা হতে পারে, ইটস আ ভেরি গুড পয়েন্ট। তাই রাশিদুল সাহেব যদি ওনার কাছে থাকা 50-52,000 টাকার সাথে আত্মীয় স্বজনদের কাছ থেকে সংগ্রহ করে আর 1 লক্ষ টাকা যোগ করে তাহলে 1.5 লক্ষ টাকার মাঝে মালদ্বীপ বা যে কোনো ছোট রাষ্ট্রে চলে যেতে পারেন, তাহলে বিষয়টা ঠান্ডা হওয়ার জন্য যে সময়টা দরকার ছিল তা পেয়ে যাবেন এবং আর্থিকভাবে সচ্ছল হতে পারবেন। আর যেহেতু যেহেতু রাশেদুল সাহেব আর্থিক ভাবে সচ্ছল, আসল চক্রটা না ধরতে পারলে ও প্রয়োজনে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল তাদের দেওয়া 2,08,000 টাকা ফেরত দিয়ে সত্য বললে ঘটনাটা বিশ্বাস করতে বাধ্য হবে। ওয়েল, সে সচ্ছল এই ইনফরমেশনটা আপনি কোথা থেকে পেয়েছেন আমি জানি না, আমার কাছে তাকে সচ্ছল মনে হয়নি। এরপরে একটা কল আছে আমাদের সাথে। হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, নামটা?
জি ভাইজান, আমি মিজানুর রহমান খান, উত্তরা থেকে বলছি।
উত্তরা থেকে মিজান ভাই? জি মিজান ভাই, বলেন, আপনি কি চিঠিটা শুনেছেন সম্পূর্ণ?
হ্যাঁ, আমি মোটামুটি শুনেছি।
জি ভাইয়া, একটু যদি আমাদের বলতেন।
ওই ভদ্রলোক তো প্রায় 3,00,000 টাকার মতো উঠাইছে।
3,00,000 না, 2,08,000 টাকা, 52,000 টাকা করে সে 5 মাস উঠিয়েছে এবং পঞ্চম মাসের টাকাটা সে নিজেই নিয়ে রেখে গেছে।
আচ্ছা আচ্ছা, উনি তো টাকাটা নিয়মিত ব্যাংকে জমা দিত।
জি, ওনার কথা অনুযায়ী।
আচ্ছা, আর যেটা এর আগেও কয়েকবার বলছিল যে ওই ব্যাংকে যেহেতু অ্যাকাউন্ট করছে ওখানে NIDটা কিন্তু সে ভেরিফাই করে সে ব্যাংক থেকে।
আচ্ছা,
NID যখন কপি দেয় তখন স্ক্যান করে একটা ভেরিফাই করে, তারপরে কিন্তু কোনো অ্যাকাউন্ট ওপেন করা হয়।
সেই ভেরিফিকেশনটা কি সরাসরি NID রেজিস্ট্রেশন অফিস থেকে হয় যে নাম্বারটা সঠিক আছে কিনা? এভাবে কি প্রত্যেকটা অ্যাকাউন্টের ভেরিফিকেশন করা হয়, নাকি আমি একটা নকল NID যদি দেই সেটা দিয়ে অ্যাকাউন্টটা খুলে ফেলা হবে, পরবর্তীতে হয়তো কোনো ঝামেলা হলে ভেরিফিকেশন হবে, ব্যাপারটা কি এমন নয়?
না 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 না, যখনই কোনো স্যার NID কপি দেওয়া হয় তখন কিন্তু সে ব্যাংকের যিনি রেসপন্সিবল পার্সন আর কি, যিনি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করেন, উনি কিন্তু স্ক্যান করেন।
অলরাইট,
স্ক্যান করে উনি স্যার অনলাইনের মাধ্যমে এটা ভেরিফাই করে যে NID তে ঠিক আছে কিনা।
আচ্ছা,
NID তে কিন্তু ঠিক করে তারপর ব্যাংকে অ্যাকাউন্টটা করে থাকে।
তো আপনি বলতে চাচ্ছেন যে NID ছাড়া কখনো অ্যাকাউন্ট খোলা সম্ভবই না কোনো ব্যাংকে?
না না না, NID লাগবে, তা না হলে ড্রাইভিং লাইসেন্স এরকম কিছু একটা লাগবে আর কি।
আচ্ছা, ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আমরা যেটা জানি যে বাংলাদেশে যদি আমি এখন ড্রাইভারদেরকে ধরা শুরু করি তাহলে আমার মনে হয় ঢাকা শহরের 70% ড্রাইভারের লাইসেন্স নকল।
না, ড্রাইভিং লাইসেন্স, সরি স্যার, ড্রাইভিং লাইসেন্স এর পাসপোর্ট। ব্যাংকে গেলেই স্যার ওই ভদ্রলোক আর কি, যিনি স্যার মানে এখন থেরাপি পড়ছেন, উনি ওখানে গিয়ে স্যার যদি ওনাকে কোন সহযোগিতা না করে তাহলে ব্যাংকের বিরুদ্ধে উকিল নোটিশ করতে হবে।
ব্যাংকের বিরুদ্ধে?
হ্যাঁ, সে ব্যাংকের বিরুদ্ধে উকিল নোটিশ করতে হবে যে টাকাটা তুলে নিছে।
আচ্ছা মিজান ভাই, আপনার প্রফেশনটা কি, আপনি কি করেন?
আমি জব করি কমার্শিয়াল গ্রুপে আর কি।
মানে আপনি কি কোনো, মানে আমি বুঝতে পারছি আপনি কোম্পানির নাম বলতে চাচ্ছেন না, আপনি কি কোনো ব্যাংকিং জবে আছেন বাই এনি চান্স, বা কোনো রকম ভাবে কোনো প্রশাসনিক ভাবে?
এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড আর কি, কমার্শিয়াল অফিসার আর কি।
আচ্ছা, তো আপনার তো ব্যাংকে যাতায়াত অনেক বেশি, ব্যাংকিং কাজ আপনার অনেক, এই কারণে আপনি এত ক্লিয়ারলি বলতে পারছেন। আমি আসলে এগুলো কেন জিজ্ঞেস করি ভাইয়া, যখন কেউ একজন একটা কথা বলে তার পরিচিতিটা জানলে পরে দেখা যায় যে শ্রোতা বন্ধুরা একটু বেশি বিশ্বাস করতে পারে যে আচ্ছা ওনার তো এই এক্সপিরিয়েন্সটা আছে, উনি সঠিক বলছেন, এই কারণে জিজ্ঞেস করি আর কি, আর কিছু না।
ওখানে NID ওখানে ভুল দেওয়ার কোনো ইয়ে নেই, আর যদি ব্যাংক করেই থাকে তাহলে স্যার ব্যাংকের বিরুদ্ধে তখনই হবে স্যার মামলা হবে।
আর ব্যাংকের বিরুদ্ধে যদি আমি উকিল নোটিশ জারি করি বা আমি যদি ব্যাংকের বিরুদ্ধে মামলা করি সেটা একজন সাধারণ মানুষের পক্ষে আসলে কতটুকু চালিয়ে যাওয়া সম্ভব বাস্তবিক ভাবে যদি বলি?
না, মানে যখন স্যার উনি বাঁচতে পারবেন না তখন তো ব্যাংকের বিরুদ্ধে উকিল নোটিশ করতেই হবে যে আমি তো এখানে টাকা রাখতাম, যেহেতু এখন টাকাটা নাই।
জি
হ্যাঁ, আর আমি ওনাদের স্যার ঠিকানা আমি জানতে চাচ্ছি, যেহেতু ঠিকানা স্যার ফ্রড আছে বা ওনারা চেক করে নাই, NID তে ভালো করে সে ভেরিফাই করে নাই, ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত কিন্তু অ্যাকাউন্ট খোলে না।
আচ্ছা আচ্ছা,
ভেরিফিকেশন একটা রিপোর্ট আসে।
আচ্ছা,
যে সে NID তে ঠিক আছে, আর NID কখনো ভুল স্যার কোন স্যার নকল NID কিন্তু সে ভেরিফিকেশন হবে না।
আর ভাই, যদি এখানে কোনো অ্যাকাউন্ট কোনো কোম্পানির নামে খোলা হয় যে এখানে এই কোম্পানির লাভের টাকাটা এখানে আসতেছে বা এই কোম্পানির লেনদেনটা এই অ্যাকাউন্টে হচ্ছে, সেই ক্ষেত্রেও কি কারো না কারো NID প্রয়োজন পড়ে?
না, কোম্পানির নাম হলেও তো স্যার ইয়ে লাগবে, কোনো ব্যক্তি তো করছে ওখানে, সে যৌথ অ্যাকাউন্ট করছে নি, সে হয়তো বা একজনের অ্যাকাউন্টে করে নাই, একজনের নামে করে নাই, দুইজন বা তিনজন এভাবে করছে
হয়তো বা। এই ডিটেলটা আসলে আমাদের জানাটা অনেক দরকার ছিল। বাট থ্যাংক ইউ সো মাচ মিজান ভাই, আপনার কথা থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম, অনেক ধন্যবাদ আপনাকে।
ওয়ালাইকুম
সালাম। তো দ্যাট ওয়াজ মিজান ভাই উইথ আস, উনি অনেক সুন্দর কিছু কথা বললেন। আরো একটা কল আছে আমাদের সাথে। হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, আপনার নামটা?
আমার নাম রফিক, আমি সাভার থেকে বলছি।
সাভার থেকে রফিক বলছেন? জি রফিক ভাই, বলেন, আপনি কি চিঠিটা শুনতে পেরেছেন?
জি শুনছি আমি। আমি একটা বলতে চাই ভাই এখানে,
জি,
যে ব্যাংকের বিরুদ্ধে আসলে 108 ঠিক হবে না, কারণ ব্যাংক যে টাকাটা দিয়েছে সে অবশ্যই রেসপন্সিবল পার্সনকে দিতে।
ওকে,
আমি মনে করি যে ভাই আসলে ওই লোক আসলে ওনার গ্রামে তো অন্য মান্য দুই একজন ব্যক্তি আছে, দ্বিতীয় তার এলাকার চেয়ারম্যান মেম্বার আছে, ঠিক না?
জি অবশ্যই,
তাদেরকে আগে ইনফর্ম করা উচিত এবং তাদের মাধ্যমে একটা সলিউশনে যাওয়া উচিত।
আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন ওই যে আমাদের প্রত্যেক পর্বে যে জিনিসটা মাঝে মাঝে উঠে আসে যে প্রভাবশালী কারো মাধ্যমে এগিয়ে যাওয়া,
তাদের মাধ্যমে একটা সলিউশনে যাওয়া উচিত এবং যাদের কাছ থেকে টাকাটা নিছে
জি
তাদেরকে ডেকে তাদেরকে ওনাদের মাধ্যমে একটা সলিউশন দেওয়া উচিত, যেন ওনারা ওদের ওর উপর যেন কোন রকমের বড় ধরনের এফেক্ট না করে।
আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আপনি চাচ্ছেন যে এমন ভাবে কাজটা করা হোক যাতে ওনাকে অতিরিক্ত ভাবে প্রেসারাইজ করে হয়তো পুলিশের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে বা ওই সমিতিটার মাধ্যমে তার যেন কোনো ক্ষতি না হয় এবং একই সাথে জিনিসটা যাতে সলভ হয়। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ রফিক ভাই, আপনার আইডিয়াটা অনেক সুন্দর। এছাড়া আর কিছু বলার ছিল আপনার? ওকে, আমরা আরো একটা কল দিলাম এবং আরো একটা কল নিচ্ছি, এই কলটার পরে আমরা একটা বিরতিতে যাব। হ্যালো,
আমি চিঠিটা শোনার পর আমার কাছে যেটা মনে হইল যে আপনার ওইখানে কিন্তু উল্লেখ করা হয়েছিল যে উনি পঞ্চম কিস্তি যখন দেওয়ার জন্য ব্যাংকে যেতে করতে মাত্র 11,000 টাকা
জি 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 জি
তারপরে কিন্তু উনি আর কোন যোগাযোগ করেনি
না।
হ্যাঁ হ্যাঁ, এতেই কিন্তু আমরা একটু বুঝতে পারি যে না ওনার মধ্যেও কিছুটা
কাহিনী ছিল,
রোগ ছিল,
কাহিনী। রাইট রাইট ভাইয়া, এটা আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। তারপরে
যাই হোক, এখন যেহেতু একটা ঘটনা ঘটে গিয়েছে এবং উনি এটা সমাধান চাচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে ওনাকে যে কোনো একটা ভালো আইনজীবীর সাথে পরামর্শ করতে হবে।
আচ্ছা,
হ্যাঁ, দেন একটা কথা আছে যে লোভে পাপ পাপে মৃত্যু,
রাইট,
ঠিক আছে? তো এই কথাটা হ্যাঁ, এই কথাটা মাথায় রেখে ওনাকে ফার্স্ট টাইম হচ্ছে একজন ভালো আইনজীবীর সাথে পরামর্শ করতে হবে এবং সর্বোপরি যে ঘটনাটা হয়েছে এটা নিকটস্থ যে থানা আছে ওনার, ওই থানার যে কোনো একজন ওসির সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে।
মানে আপনি বলতে চাচ্ছেন যে এলাকায় জালিয়াতি করেছে ওনারা সেই এলাকার থানায়?
হ্যাঁ হ্যাঁ, যেখানে হচ্ছে ওনার নাম হচ্ছে
মামলাটা করা হয়েছে।
তো এটার পর কি উনি একটু ফ্রি হতে পারবে? কারণ উনি এখন একটা চাপের ভিতর আছে, ওনার মাথায় কিন্তু কোনো কাজ করতেছে না,
কাজ করার কথা না। উনি ওই এলাকার দুজনকে দেখে দুই দিন ভয়ে পালাছিল, তো তার মাথা যে ঠিক নেই আমরা বুঝতেই পারতেছি। ইউ আর রাইট।
হ্যাঁ হ্যাঁ, এখন ফার্স্ট অফ অল হচ্ছে উনি ফ্রি হতে হবে,
ওনাকে
ফ্রি হতে হবে। উনি যদি ফ্রি না হয় না হলে কিছু করতে পারবে না।
এক্স্যাক্টলি, কারণ যতদিন উনি পলাতক আছে, পলাতক মানে আসামি।
হ্যাঁ, আসামি।
এটা খুব ভালো একটা পয়েন্ট বলেছেন।
হ্যাঁ হ্যাঁ, উনি এতে কি করবে যে না আমি এটা বাঁচার জন্য আমি আজকে এখানে দুই দিন থাকি, কাল তো এখানে থাকি, বা একটা ধামার চাপে দিতে যায়, আরেকটা হয়তো বা তিনি ক্রাইম করে ফেলতে পারে।
রাইট রাইট, যথেষ্ট সম্ভাবনা আছে এবং করছেন অলরেডি। উনি যে 52,000 টাকা নিয়েছেন ওটা নিয়েই তো উনি লুকায়িত আছেন, ওটা নিলেই নিয়েই তো মানে অলরেডি এটার জন্যই পুলিশ ওনাকে গ্রেফতার করতে পারে যে আপনি অন্যের টাকা নিয়ে কেন আছেন।
হ্যাঁ, এখানে একটা একটা কথা বলেন, দেখুন ব্যাংকে যে এগুলো যে মাত্র 11,000 টাকা আসছে, বাকিগুলো নাই, তো উনি যদি ওই 52,000 টাকা না নিয়ে যদি ওটা জমা দিত, ঠিক আছে, দেন জমা দিয়ে হচ্ছে উনি উপসে যাইতো, যার পরে দেখতো হ্যাঁ আমার অফিসের লোকজন উদাও হয়ে গেছে বাট আমি আছি, তখন কি হতো, হয়তো বা তাকে কিছু মারধর খেতে হতো, কিন্তু ওনার দিক থেকে উনি কিন্তু একটা পরিষ্কার থাকতো যে না
যে আমি নিজেও আপনাদের একটা অংশ, আমিও ঠকেছি,
আমিও ঠকেছি, তাহলে কিন্তু ওনার নামে কোনো মামলা হতো না।
না, এটা তো সত্যি কথা ভাইয়া, এখন তো আমরা সেই স্টেজটা পার হয়ে এসেছি, এখন তো আমাদের একটা সলিউশন দরকার যে আলটিমেটলি কি হতে পারে। এটা তো উনি করেননি, হয়তো বা টাকার লোভে করেননি, কিংবা হয়তো ভয় পেয়ে করেননি, কিংবা কোনো একটা কারণে করেননি।
না না, এই জন্য তো এখন হচ্ছে সলিউশন একটাই, কোন একটা ভালো আইনজীবী কাছে উনি শরণাপন্ন হলো হয়ে যে থানায় হচ্ছে ওনার নামে মামলা হয়েছে ওইখানে যে উনি হাজিরা দেয় এবং সমস্ত ঘটনা হচ্ছে খুলে বলুক।
যে
আমি এই পরিস্থিতিতে পড়েছি।
কখনোই সম্ভব না,
পসিবল না এটাই, কারণ উনি যেহেতু একটা ক্রাইম হোক বা একটা সমস্যা হোক করে গেছে, এটা সমাধান
নিজেরাই বিপদ নেই যখন আমাদের মাথায় কোনোভাবে একটা জিনিস কাজ করে যে অপরাধের মাধ্যমে আমরা কোনো একটা কিছু অর্জন করব, তখন একটা জিনিস মনে রাখবেন, আপনি যা অর্জন করছেন তা অর্জন নয়, অপরাধ আপনাকে অর্জন করছে এবং কিছুদিন পরে পৃথিবী আপনাকে বর্জন করবে, তাই একটু সাবধান, ঠিক আছে?
সমন্দর পুল পে চলে তু চলে উস পে যা মে চলু শহর হ্যাঁ পেরো তলে চলো যার আপনি সমন্দর পুল পে চলে চলে উস পে যা মে চলু শহর হ্যাঁ পেরো তলে কী খবরে
Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo. Recharge yourself. শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আর সেই রাত 11টা থেকে এখন পর্যন্ত চলছে রয়্যাল ট্যাগ ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে আমি রেহান রসুল আপনাদের সাথে আছি, রাত একটা পর্যন্ত থাকবো, অল্প একটু সময় আছে আমাদের কাছে। আমাদের কাছে আরো একটা ফোন আছে, আমরা একটু নেওয়ার চেষ্টা করি। হ্যালো,
হ্যালো, আমি তানহা নারায়ণগঞ্জ থেকে বলছি।
নারায়ণগঞ্জ থেকে তানহা বলছেন? জি, আপনার আপনি কি আগেও ফোন করেছিলেন আমাদেরকে? আপনি কি অ্যাডভোকেট তানহা?
হ্যাঁ হ্যাঁ।
হ্যালো, কেমন আছেন? ভালো আছেন?
ভালো আছি, আপনি ভালো আছেন?
জি, তো আজকের চিঠিটা নিশ্চয়ই আপনি শুনেছেন, এখানে একটা ম্যাস প্রতারণা চলছে, একটা মানে অনেকজনের সাথে একসাথে প্রতারণা চলছে, তার মধ্যে একজন ফেঁসে গেছে। তো এই ক্ষেত্রে যদি আমাদেরকে কিছু লিগাল অ্যাডভাইস আপনি দিতেন আমরা প্রীত হতাম।
এখানে হচ্ছে যে সে তাকে যেতে হবে হলো কোর্টে, যে এখানে মামলা হয়েছে এখানে যেতে হবে। যদি সে না যায় তার মামলায় রায় হবে, তাকে পুলিশ বাংলাদেশে যেখানে হোক একবার না একবার তাকে ধরবে। সে যদি বিদেশেও যায় যে কোনো সময় বাংলাদেশ তাকে আসতে হবে, ওই সময় কিন্তু তাকে ধরবে। তাহলে সে আইনের থেকে বাদ যেতে পারবে না। তাকে প্রথমে করতে হবে কি যে ওইখানে ভালো ক্রিমিনাল লয়ার কে আছে, হ্যাঁ, সেটা খুঁজে বের করতে হবে। এবং তাকে যে নিয়োগপত্র দেওয়া হয়েছে সেই নিয়োগপত্র এবং তাকে যে চাকরিতে দেওয়া হয়েছে, এই যে এই সমস্ত আপনার কোম্পানিগুলিতে চুক্তিপত্র হয়, সেই চুক্তিপত্রের যা সকল কাগজ আছে সেগুলি তাকে জোগাড় করতে হবে। তারপরে আপনার ব্যাংকে যে যাওয়া হয়েছে, ব্যাংকের কিছু নিয়ম আছে। আপনার ব্যাংকে এখন ভোটার আইডি কার্ড লাগে, কিন্তু যদি 5 বছর আগে হয় তাহলে সেখানে ভোটার আইডি কার্ড
লাগে না। মানে গত 5 বছরের মধ্যে যদি অ্যাকাউন্টটা খোলা হয়ে থাকে সেই ক্ষেত্রে ভোটার আইডি পাওয়া যাবে।
হ্যাঁ, পাওয়া যাবে। এবং আর কিছু যে কে কে, এটা যদি কোম্পানির নামে হয় কোম্পানি রেজিস্টার ছাড়া ব্যাংকে হবে না। এবং সেখানে যে কোনো ঠিকানা অবশ্যই লাগবে, কারা কারা আছে টোটাল বিষয়টা সে ব্যাংক থেকে পাবে। এবং টাকাটা তাদের নামে জমা হয়েছে, এই লোকের নামে জমা হয়নি। এবং লিস্টে থাকবে যে কে জমা দিয়েছে টাকাগুলি, কত টাকা জমা দিয়েছে এবং কারা তুলছে, এটা টোটালটা একটা আপনার লিস্ট ব্যাংকের থেকে বললে তারা দিবে।
আচ্ছা ম্যাম, এখানে কি মানে পার্সোনাল অ্যাকাউন্ট এবং কোম্পানি অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্ট সবই কি একভাবে ডিল হয়?
না না, জয়েন্ট অ্যাকাউন্ট এর জন্য আলাদা, পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট আলাদা, প্রত্যেকটা আপনার অ্যাকাউন্টই আলাদা থাকে।
আচ্ছা,
কোনটার সাথে কোনটা মিল নেই ওনাকে উনি জানে, যেহেতু উনি জমা দিচ্ছেন যেই আপনার কাগজটার মধ্যে জমা দিচ্ছেন থাকে জমা দেওয়ার, সেটার মধ্যে দেওয়া আছে যে এটা কি আপনার কোম্পানির নামে নাকি কে কে পার্সোনাল কারো নামে, সেটা কিন্তু ওই বইটার মধ্যেই থাকে। সে যেহেতু 50,000 টাকা নিচে, তার মানে তার ভিতরে কিছু তো ছিল এবং সে মানে চতুরতা তো অবশ্যই ছিল, অর্থাৎ তার কাছে কিছু কাগজ থাকবে, একেবারে সে খালি হাতে না। আরেকটা কথা হলো যে পাবলিকের থেকে যে টাকা নিচ্ছে এটার মধ্যে নেওয়ার সময় পাবলিককে কিন্তু স্বাক্ষর দেয়, কোনো কাগজ ছাড়া কিন্তু কোনো পাবলিক
বর্তমানে
কোথাও দিবে না। এবং ওইটার মধ্যে শুধু উনি স্বাক্ষর দেয়নি, এই সমস্ত যে সমিতিগুলি বা কোম্পানিগুলি থাকে, সেগুলি আপনার একজনের স্বাক্ষরে হয় না, আরো কয়েকজনের স্বাক্ষর অবশ্যই আছে। এই কাগজগুলি তাকে তুলতে হবে এবং তার কাছে সে যখন পালাই গেছে একটা না একটা কাগজ বা কিছু আছে, এই জিনিসগুলি নিয়ে যদি আইনজীবীকে দেখায় তো তাহলে সে আপনার ই করবে, প্রথম জামিন করাতে হবে। সে ওয়ারেন্ট যেহেতু তাকে তো ধরবে, জামিন করানোর পরে সে মামলা করবে হলো যারা করছে এই কোম্পানির বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে মামলা করতে হবে, তাহলে সে বাঁচতে পারবে। ওই মামলার কাগজ নিয়ে দেখাতে হবে,
মানে কোর্টে তাকে ওই মামলার কাগজ নিয়ে যেতে হবে।
হ্যাঁ, মামলা করবে কিন্তু জামিন করাতে হবে আগে ওনার।
আচ্ছা, আগে ওনার নিজের জামিন করাতে হবে।
হ্যাঁ, এই কারণে এই কাগজগুলি লাগবে।
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
তো ম্যাম একটা জিনিস আমাদের সবার একটু জানার ইচ্ছা ছিল, যেটা আপনার কাছ থেকে হয়তো আমরা ইনফরমেশন পাবো, সেটা হচ্ছে যে এই ধরনের ফ্রড যে কোম্পানিগুলো করে তারা সাধারণত এমন মানুষদের কাছেই যায় যারা হয়তো প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা পায়নি, অনেক কিছু হয়তো যারা বোঝেনি, বঞ্চিত বা নন প্রিভিলেজড পিপল বলবো আমি তাদেরকে, তো এদের কাছ থেকে এই জিনিসটা হয়। এমন কি কোনো সাইন সিগনেচার বা অবস্থান আছে যেটা দেখে আমরা একটা ফ্রড কোম্পানিকে খুব সহজেই ধরে ফেলতে পারবো, যার শিক্ষাগত যোগ্যতা নেই সেও বুঝতে পারবে কিছুটা?
প্রথমে হলো যে বিনামূল্যে আপনার এই যে বলে যে আপনি প্রথমে বলে যে আপনি 5,000 দিবেন বা 2,000 দিলে এটা ক্রম কেন বলে
ক্রমবৃদ্ধি হারে বাড়বে,
সুদ হারে আপনার এই টাকাটা বাড়বে, এরকম বলবে যে আপনি যদি 2,000 দেন আপনার প্রতি মাসে আপনি এত টাকা পাবেন, বা এত মাস 6 মাস পর 1 বছর পর বা এত মাস পরে আপনি এত টাকা পাবেন, 10,000 পাবেন, 5,000 পাবেন, এইরকম যদি লোভ থাকে এগুলি কখনো যাওয়াই উচিত না। এই সমস্ত এগুলিতে হলে এমন লোভ দেখাবে যেটা আমরা কখনো পাবো না, আমাদের পক্ষে আকাশের মতো হবে যে 1,000 টাকা কামায় তার কাছে 10,000 টাকাও নেই, যে 1,00,000 কামায় তার কাছে 1,00,000 টাকাও নেই। তো এই সেক্টর যারা লোভনীয় কিছু দেখায় তাদের কাছে যাওয়া উচিত হবে না, তাদের কাছে যাওয়াই মানে সবকিছু শেষ।
ওকে, তাহলে আমরা মোটামুটি এরকম এখন আমরা যখন এই ধরনের মানুষের কাছে যারা যায় তারা হয়তো এই ব্যাপারগুলো বোঝে না, কিন্তু কাগজপত্র ডকুমেন্ট দেখে কি এটা বোঝার কোনো সুন্দর উপায় আছে যে এই সিগনেচারটা বা এই সিলটা না থাকলে বুঝতে হবে এটা কখনোই অরিজিনাল হতে পারে না?
এখন বাংলাদেশে সর্বত্র আপনার সিল সরকারি সিল সহ পাওয়া যায়, ঢাকা নীল খেতেই কিছু কিছু দোকান আছে যেখানে সিল গুলি পাওয়া যায়,
যেখানে ইচ্ছা মতন বানিয়ে নেওয়া যায় সিল নিজের মতন।
অর্থাৎ বুঝা যায় না, কিন্তু আপনার যখন প্রলোভন দেখাবে তখনই বুঝতে হবে। বাংলাদেশে সর্বোত্তম মাল্টিপারপাস কিছু আছে, এগুলিতেও কিন্তু এই কাজগুলি করে,
তাই? মাই গুডনেস। আচ্ছা, সেই ক্ষেত্রে মানে মানে আমাদের জন্য তো খুবই রিস্কি ব্যাপারটা, অনেক সময় আমরা নিজেরও নাই বুঝতে পারি, তাই না?
জি, এটা বুঝা খুব দায়, কিন্তু বুঝতে হবে একটাই যে অফারগুলি দিয়ে
মানে ফ্রিতে কোনো কিছু দিচ্ছে এটা দেখলেই আমাকে সন্দেহ আসলে করতেই হবে।
হ্যাঁ, করতেই হবে।
ওকে,
আর ব্যাংক ছাড়া কোথাও নিরাপদ না,
ব্যাংক ছাড়া কোথাও নিরাপদ না। ভেরি ওয়েল স্যার, থ্যাংক ইউ সো মাচ তানহা ম্যাম, থ্যাংক ইউ আমাদেরকে ফোন দেওয়ার জন্য। ওকে, সো দ্যাট ওয়াজ তানহা ম্যাম, অ্যাডভোকেট তানহা আমাদের সাথে ছিলেন, এবং গত পর্বের মতন এই পর্বেও খুব ইম্পর্টেন্ট কিছু ব্যাপার তিনি আমাদেরকে জানিয়ে দিলেন। আমাদের সময় আর খুবই কম বাকি আছে, তারপর আমরা আরেকটা ফোন নেওয়ার চেষ্টা করছি। হ্যালো, হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, নামটা?
সেক্ষেত্রে উনি আগে জামিন হওয়ার ক্ষেত্রে ওনাকে সাবমিট করতে হবে যে ব্যাংকে যে রিসিপ্ট গুলো দিচ্ছে টাকার বিনিময়ে, টাকা দেওয়ার পরে জমা দেওয়ার পরে
যে
এই রিসিপ্ট গুলো ওনাকে সাবমিট করতে হবে অধিকারের সাথে। আর অ্যাটলিস্ট ব্যাংকে তো উনি টাকাটা উঠায় নাই, সেক্ষেত্রে উনি ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বললে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে শনাক্ত করতে পারবে যে এই অ্যাকাউন্ট থেকে কে টাকাটা উত্তোলন করেছে। কারণ হচ্ছে কি, একটা চেক যখনই আপনার 2,00,000 টাকা বা 1,00,000 টাকার উপরে সাবমিট করা হয়, এখন ব্যাংকে 1,00,000 টাকার একটা চেক যদি দেখেও সাবমিট করে, সেক্ষেত্রে তার ভোটার আইডি বা ন্যাশনাল আইডি কার্ড এখন
ভেরিফিকেশন লাগেই, এত টাকা উঠালে লাগেই। কিন্তু ভাই এখানে কিন্তু আমরা একটা জিনিস শিওর না যে টাকাটা ভাগে ভাগে কেউ তুলে নিয়ে গেছে কিনা, সে কিন্তু আবার জমা দিতে গিয়ে খোঁজ করেছে আর কি।
সেক্ষেত্রে হচ্ছে কি, ভাগে ভাগে যদি দেখেও চলে, সেক্ষেত্রে ওই ব্যাংকটা কয়টা চেক ওই অ্যাকাউন্টের কয়টা চেক ব্যাংকে জমা হয়েছে সেক্ষেত্রে
সেটা চেক করে বের করতে হবে,
ব্যাংক চেক করতে পারবে, এবং এটা ম্যানেজারের কাছে একটা সিগনেচার লাগে।
আচ্ছা,
এবং এটা কে করাইছে এটা সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে এটা শনাক্ত করতে পারবে, সেক্ষেত্রে এটা ফেসবুকে বা ফেসবুকে বা যেই বলেন এটা সেই ছবিটা কালেক্ট করে এটা ইয়ে করতে পারে। কারণ আমি এটা 2011 সালে একটা ঘটনা বলি আপনাকে।
জি 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 প্লিজ।
2011 সালে আমার এক বড় ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছিল 30,000 টাকা।
আচ্ছা,
তো একটা বাচ্চা সহ এক মহিলা ওনার সিগনেচার তো নকল করে, অর্থাৎ এটা তো রেমিটেন্স আছে হচ্ছে IMEI এর মাধ্যমে, ইন্টারন্যাশনাল মানি, এই টাকাটা উঠেছিল ওনার সিগনেচারটা ভোটার আইডি কার্ডের ফটোকপি একটা করে নিছিল টাকার কথা বলে এই আইডি কার্ডটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওনার মোবাইল নাম্বারটা নিচ্ছে যে কোনো ভাবেই ওনার সিগনেচারটা নকল করে আইডি কার্ড দিয়ে টাকা উঠেছে সবচেয়ে আশ্চর্য ঘটনা হচ্ছে কি ওই মহিলাটা ছিল ওনার সবচেয়ে কাছের মানুষ
এক্স্যাক্টলি এই প্রশ্নটাই আমি আপনাকে করতে খুব হেজিটেশন বোধ করছিলাম কারণ আপনি যেই ইনফরমেশন গুলো উনি জোগাড় করেছে বলেছেন সাইন সিগনেচার নকল করা তার ভোটার আইডি কার্ডের ফটোকপি বের করে নিয়ে আসা তার ফোন নাম্বারটা কালেক্ট করা তার মানে অবশ্যই কাছের কেউ আপনারা তো এটা সম্ভব না ভাইয়া
কাছের লোক ছিল এবং সেটা সরাসরি বলতে পারে নাই এবং সেল ছিল মোটামুটি প্রভাবশালী
আচ্ছা
বলা যায় তার স্বামীও বিদেশে থাকে
আসাদুজ্জামান ভাই আমাদেরকে এত সুন্দর একটা সলিউশন দেওয়ার জন্য
ঘটনা হচ্ছে কি আমি যেহেতু এখন একটা কোম্পানির ভেটের দায়িত্বে আছি
জি জি জি
সেক্ষেত্রে এই বিষয়গুলো আমি বিভিন্ন প্রতারণা দেখতেছি
আচ্ছা আচ্ছা
সেখানেও ভোটার আইডি কার্ডের বিষয়টা চালু করা হয়েছে
মানে ভোটার আইডি ছাড়া এখন মোটামুটি কোনো কিছুই সম্ভব না
কোনো কিছুই সম্ভব না যেখানে বিকাশে আপনি বিকাশে 10,000 টাকা তুলবেন
তাহলে ভাই আমাকে একটা জিনিস বলেন ভোটার আইডি কার্ড ছাড়া এত কিছু সম্ভব না ভোটার আইডি কার্ড ছাড়া একটা ডুপ্লিকেট কোম্পানি কিভাবে মানুষ ওপেন করতে পারে
বা একটা ফেক জিনিস কিভাবে
জি
এখানে যদি আমাদের মাথা থেকে যদি আপনার হেড থেকে যদি
দুর্নীতি থাকে কাছাকাছি শেষের কাছাকাছি না আরো একটা আমাদের কাছে SMS না আমি বলবো একটা কমেন্ট আছে তন্ময় দে যে কিনা সবসময় খুব সুন্দর ভাবে আমাদের লিখে আজকেও তিনি লিখেছেন যে প্রথমত আপনার ওই সমিতিতে কাজ করার পূর্বেই বিস্তারিত জেনে শুনে নেওয়া উচিত ছিল দ্বিতীয়ত সমিতির অফারটা শুনেও আপনার কিছুটা অনুমান করার কথা এই ক্ষেত্রে আপনি যদি ছলে কৌশলে সমিতির লোকগুলোর সাথে পুনরায় যোগাযোগ করতে পারেন তবে পুলিশের সহায়তা নিয়ে অপরাধীদের ধরিয়ে দিন এতে আপনি কিছুটা হলেও কম শাস্তি ভোগ করবেন ধন্যবাদ এই কথাটি লিখেছে আমাদেরকে তন্ময় দে কমেন্টটা পড়ে নিলাম এরপরে আরেকটা কল নিচ্ছি হ্যালো
হ্যাঁ
আসাদ ভাই বলেন
এখন লাইসেন্স তো এগুলো বের হয় না তারপরে কিছু টাকা পয়সার বিনিময়ে এরা লাইসেন্স বের করে নিয়ে আসা অথবা সেখানে প্রশ্নপত্র গুলো দিয়ে দেয়
জি
আমি দেখেছি এইরকম যে ন্যাশনাল আইডি কার্ডের আপনার যে নাম্বারটা দেওয়া থাকে বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো ইয়ে করে দেয় বা অনলাইনে দেওয়া আছে অনলাইন থেকে এটা নিয়ে এই নাম্বার লাস্ট নাম্বারটা চেঞ্জ করে নেয় আর সবগুলো ঠিক আছে আপনি অরিজিনাল এখন যেটা আপনার যেটা আছে আপনার বর্তমান ডিজিটাল যে কার্ডটা আসছে এটা হয় কিনা জানি না কিন্তু আগের যে কাজটা ছিল ন্যাশনাল আইডি কার্ড আগের যেটা ছিল যেটা নমিনি লিঙ্ক করা ছিল
জি জি জি
এটাতে দুর্নীতি করা
পসিবল
এটা করতো আসছে সবকিছু ঠিক থাকে ওই নাম্বারটা সবকিছু একদম আপনার সার্ভিস ছবি সিগনেচার সবকিছু চেঞ্জ করে দিল এটা সম্ভব হয়
মাই গুডনেস ভাই আমরা আসলে কোথায় যাব বুঝতে পারতেছি না বাট থ্যাংক ইউ সো মাচ
অ্যাট লিস্ট আমি ওই বললাম সিসিটিভি ফুটেজ দেখে
জি
অথবা সিম্পম যে বিভিন্ন সিম্পম পলিসিতে সাপোর্ট নিতে পারেন যে ভাই এই এই ছবি দিয়ে দেখেন তো কোনো ইয়ে আছে কিনা আপনার সিম খোলা আছে কিনা যখন ওই ছবি দিয়ে সিম খোলা থাকবে তখন ভোটার আইডি কার্ডটাও পাওয়া যাবে তখন তার ঠিকানাও পাওয়া যাবে সেক্ষেত্রে অথবা কোনো সিল কোম্পানি যেহেতু অনেক সিল কোম্পানি শুনতেছে
জি জি জি
অনেক লোকেই শুনতেছে অথবা ওনাকে সহযোগিতা করবে যেহেতু অসহায় মানুষ
সহযোগিতা
করবে আশা করি
আপনি অনেক সুন্দর করে একটা ব্যাখ্যা দিয়েছেন এবং আমরা অনেক কিছু বুঝতে পারলাম আপনার কথায়। অনেক ধন্যবাদ ভাইয়া। ওকে, সো আমাদের সাথে আসাদুজ্জামান ভাই ছিলেন এবং ওনার কিছু কথায় আমরা যতটা না স্বস্তি পেয়েছি তার চেয়ে বেশি বোধ হয় একটু অস্বস্তিতেও পড়ে গেছি। তো একটা পর্যায়ে পর্যন্ত ন্যাশনাল আইডি কার্ডেরও যদি ডুপ্লিকেট বানানো যায়, লাইসেন্সেরও যদি ডুপ্লিকেট বানানো যায়, তাহলে ডুপ্লিকেট কোম্পানি খোলা, ডুপ্লিকেট ভাবে ধোকা দেওয়া, ডুপ্লিকেট চেক বই বানানো, ডুপ্লিকেট মানুষ খুঁজে বের করা, কোনোটাই বোধ হয় তেমন একটা অদ্ভুত কিছু হবে না। এখন আমরা যদি এভাবে ধরি, ইফ উই লুক ফর দ্য সলিউশন, আমরা যদি শেষ দিকে যেতে যেতে দেখা গেলো যে সিসি ক্যামেরার মাধ্যমে আমরা যদি লাস্ট আইডিয়াটা নেই, সিসি ক্যামেরার মাধ্যমে আমরা ছবিটা নিলাম, আমরা ব্যাংক থেকে সব ইনফরমেশন নিলাম, তারপরে তানহা ম্যাম আমাদেরকে যেভাবে বললেন সেই হিসাবে আমরা একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে সঠিক প্রমাণ সহ উল্টো মামলা করলাম সেই সমিতিটার বিরুদ্ধে, তারপরে যদি দেখা যায় যে যেই মানুষটা টাকা উঠিয়ে নিয়ে গেছে সিসি ক্যামেরার মাধ্যমে সে অলরেডি ভিসা করে দেশের বাইরে চলে গেছে নকল পাসপোর্ট নকল আইডি কার্ড দিয়ে, তখন আমাদের আসলে কি করার থাকবে? আমাদের আসলে কিচ্ছু করার থাকবে না, হয়তো তাকে আমরা ফিরিয়ে আনতে পারবো না, বা হয়তো সেও পলাতক থাকবে সারা জীবনের জন্য, তার অনেক কষ্ট হবে, কিন্তু ওই যে মানুষগুলোর কাছ থেকে যে যাদের কাছ থেকে ফ্রড করে টাকা নেওয়া হয়েছে তারা কিন্তু আসলে তাদের টাকাটা আর ফেরত পাবে না, এবং তারা যে ধোকাবাজির মধ্যে পড়েছে সেরকম ধোকাবাজির মধ্যে পরবর্তীতেও আরেকজন পড়তে থাকবে, কারণ তারা তো এই কথাগুলো আমি যেভাবে বলছি সেভাবে ছড়িয়ে দিতে হয়তো পারবে না, হয়তো আশেপাশে নিজেদের মধ্যেই একটু মাতম করতে পারবে বড়জন, এর চেয়ে বেশি তাদের পক্ষে আর কিছু করা সম্ভব হবে না। তো এই কারণে বলছি ফ্রড রকম ভাবেই সম্ভব, তাই একটাই সলিউশন মধ্যে আমার কাছে যে আমরা ফ্রিতে কোনো কিছু নিয়ে আর চিন্তা না করি। ওকে, এর মধ্যে আমাদের সাথে অ্যাটাচমেন্টটাকে অনেকেই শেয়ার করেছেন উইদাউট রাইটিং এনিথিং, যেমন রুবেল রহমানকে দেখতে পাচ্ছি, সুলতানা হক অ্যানি আছে, রফসানা সঞ্জিদা, সঞ্জিদা ইয়াস, ফারজানা ইসলাম ঝরার কমেন্ট আমি পড়েছি, আলিনুর ইসলাম, আয়নুল আছে আমাদের সাথে, আরিবা জান্নাত দেখছে যে ভাইয়াটা জেনে শুনে যে অন্যায় কাজগুলো করেছে এভাবে নিরীহ মানুষকে ঠকানো মোটেই ঠিক হয়নি, আমার কিছু বলার নেই, ওনার কি করা উচিত, কোথায় আছেন, অন্যকে কথায় আছে না, অন্যকে ঠকালে একদিন নিজেকেও ঠকতে হয়, ইয়াস সেটাই কাইন্ড ঘটে গেছে এই মানুষটার সাথে। এরপরে আমার সাথে আছে জেবা হুমায়রা, লিখছে যে সে যেহেতু জেনেই এই কাজ করেছে তবে সেটাই তার সবচেয়ে বড় ভুল ছিল, দ্বিতীয়ত তিনি সেখান থেকে টাকা সহ এসে পড়েছে, তার উচিত কোনোভাবে প্রমাণ জোগাড় করা এবং সমিতির দোষ তুলে ধরা আইনের কাছে, তাও যদি না হয় তবে তিনি ধরা দিক আইনের কাছেই, নিশ্চয়ই প্রশ্নটা এবং সত্যিটা তিনি তুলে ধরবে, ধরলে সেটা যাচাই বাছাই হবে, কিন্তু আমি মনে করি কোনরূপ প্রমাণ হাতে আনাটা সবচেয়ে বেশি জরুরি, আপাতত এই অবস্থা থেকে বের হবার চেষ্টা করা যে প্রয়োজন ছিল আর যেহেতু গ্রামের অসহায় মানুষের কাছ থেকে টাকা বের করা আপনার কাজ এবং আপনি আপনার কাজটা করেছেন আর সবশেষে বাকি টাকাটা গ্রামের মানুষদের কাছে যদি ফিরিয়ে দিতেন তবে হয়তো আজকের এই পরিস্থিতিতে পড়তে হতো না, আপনি এখন আইনের সহায়তা নিতে পারেন এবং ওই এলাকায় সহায়তা নিতে পারেন এবং বুঝতে পারেন আর যদি পারেন বাকি টাকাটা ফিরিয়ে দিতে পারেন। ওয়েল স্বচ্ছ তুমি একটা ভালো কথা লিখেছো যে সে চাইলে বাকি টাকাটা ফিরিয়ে দিতে পারে, যেটা আমাদেরকে একটা টাইমে মাহির বলেছিল যে হ্যাঁ ওনার উচিত কোনো না কোনো ভাবে টাকা জোগাড় করে সম্পূর্ণ টাকাটা ফেরত দেওয়া। আর এসএমএস প্যানেলে আমাদের সাথে শারমিন ছিল ফ্রম চিটাগাং, আমাদের সাথে লিউ ছিল অনেকদিন পরে, লিখছে হেই রেহান কেমন আছো, হ্যাঁ ভালো আছি থ্যাংক ইউ সো মাচ, ঐশী ছিল আমাদের সাথে, আমাদের সাথে মাইশা ছিল, এই কজন আপনারা এই অপরাধীগুলোর পাল্লায় না পড়েন, ফ্রিতে একটা কিছু পেলেই কোন একটা কিছু শুনলেই আপনারা যেভাবে মাতাল হয়ে যান, যেভাবে চিন্তা শক্তির মানে লোপ ঘটিয়ে তারপরে ওইদিকে এগিয়ে যান একটু লোভের কারণে, সেই জিনিসটা আপনাদের সারা জীবনের কামাই নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, মানুষের কাছে আপনাকে চোর ছাচর বানিয়ে ফেলে, বোকা বানিয়ে ফেলে যে না এই লোকটা কিছু না বুঝে শুনে টাকা দিয়ে দিছে, এই ধরনের একটা ব্যাপার করে ফেলে। তো এই ধরনের জিনিসগুলো আপনি কেন করবেন, এই ধরনের জিনিসগুলো আপনি আসলেই কখনো করবেন না, এবং সবসময় চেষ্টা করবেন সাবধান থাকতে, এবং যা জীবনে কামাতে চান, জীবনে যদি কিছু আর্ন করতে চান, বিশ্বাস করুন শর্টকাট ইজ নট দ্য ওয়ে, শর্টকাট দিয়ে কিছু হয় না, আপনাকে স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল করে নিজের জীবনের অবস্থানটা বাড়াতে হবে। আজকের মতন এখানেই শেষ করি। করছি। আবার যাবার আগে আমাদের আরজে নাফিসের গাওয়া বন্ধু তুই কই রইলারে এই গানটা আপনাদের সবার জন্য দিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অপরাধ করলেও অপরাধ বোধটা সাথে রাখবেন। স্টে টিউনড উইথ 89.2 এফএম, দিস ইজ রেহান রাসুল সাইনিং অফ ফ্রম রয়্যাল ট্যাগ ড্রিংক প্রেজেন্টস। যাহা বলিব সত্য বলিব।
আমি তোমাকে হারাই যদি বলো কি হবে, ঘুমাস না এই দু চোখে, বাঁচবো আমি বলো কিভাবে। চোখের জলে ভাসাই দিলাম যখন আমি তোমার ছিলাম, সব কিছু দিলাম তোমারে। এখন তুমি অনেক দূরে, হলাম আমি ভব ঘুরে, একলা আমি সব হারাইয়া রে। ভাবো ঘুরে একলা জীবন সব হারাইয়া রে। বন্ধু কই রইলা রে, তুমি কই রইলা রে, বন্ধু কই রইলা রে, তুমি কোথায় রইলা রে, তুমি কই রইলা রে, তুমি কই রইলা রে, বন্ধু কই রইলা রে, তুমি কোথায় রইলা।
Get Drink Presents, Jaha Bolibo, Shatta Bolibo. Recharge yourself.
Exclusively on FusionBD.com.